এবং সাথে আছি রাসেল। চলছে ভূত এফএম, আর ভূত এফএম এর শুরুতে জানিয়ে দিই যে আমরা 16 ডিসেম্বর পার করলাম, এখনো পর্যন্ত 16 ডিসেম্বর আছে, কিন্তু মানে শেষ হয়ে গেল এই মাত্র। এবং বিজয় দিবসের আমরা 40 বছর, স্বাধীনতা 40 বছর পার হয়ে এসেছি। আমরা জানি না যে আমরা কতটুকু এগিয়েছি বা পিছিয়েছি, সেই হিসেবে যাচ্ছি না। তবে একটা কথা আমি সবসময়ই মনে রাখতে বলবো সবাইকে, যে আসলে ওই সময় যদি কোনো মুক্তিযোদ্ধাকে জিজ্ঞেস করা হতো 1971 সালে, যে এইরকম একটা সুশিক্ষিত সেনাবাহিনীর বিপক্ষে দাঁড়িয়ে এরকম বাংলাদেশের মানে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে যদি চিন্তা করি, তাহলে কি আসলে এই স্বাধীনতা অর্জন সম্ভব? সমস্ত মুক্তিযোদ্ধা আমার বিশ্বাস এক বাক্যে স্বীকার করতেন, অবশ্যই সম্ভব। সেই আত্মবিশ্বাস তাদের মধ্যে ছিল, অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও তারা স্বাধীনতাকে অর্জন করেছিলেন। আজকে সেই প্রতিকূলতার বদলে সবকিছুই মোটামুটি অনুকূলে। সুতরাং এই বিশ্বাস যদি আমাদের থাকে যে হ্যাঁ বাংলাদেশও এগিয়ে যাবে, এবং আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের নিজেদের দায়িত্বগুলো পালন করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশ এগিয়ে যাবে। সেই লাখো শহীদের প্রতি শ্রদ্ধা, প্রতিটি মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা, এবং যারা এখনো বেঁচে আছেন তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা। আপনারাই আমাদের আদর্শ, আপনাদের দেখে আমরা অনুপ্রাণিত হই এবং আপনাদের দেখে আমরা সামনের দিকে এগিয়ে যাই। সেই প্রেরণা আপনারাই আমাকে দিয়েছেন, আপনারা অনেক অনেক বেশি মহান আমাদের কাছে। সুতরাং সেই মুক্তিযোদ্ধাদের অনেক বেশি শ্রদ্ধা, শ্রদ্ধা বাংলাদেশের 7 কোটি পরিবারকে যারা ছিলেন মুক্তিযুদ্ধের সপক্ষে। আর তাদের জন্যই ভূত এফএমটা আজকে শুরু হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে। শুরুতেই একটা গান, বিজয় দিবসের একটি গান শুনে আসি, এবং তারপরে শুরু করব আজকের অতিথিদের নিয়ে আজকের ভূত এফএম।
FM Haunted by Airtel.
রাইট শুনছেন সবসময় রেডিও ফুটতে চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর এই শুরুতে আমি জানিয়ে দিই যে আপনি আমাকে SMS পাঠাতে পারেন। আর SMS পাঠানোর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আরেকটা কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে যে অনেকেই ভূত এফএম হয়তো আজকে শুনতে পারছেন না পরীক্ষার কারণে বা অন্য কোনো কারণে, তাদেরকে বলবো যারা আজকের ভূত এফএমটা মিস করছেন বা পুরোটা সময় থাকতে পারবেন না, তারা কিন্তু ইচ্ছা করলে এই এপিসোডটা আবারও শুনতে পারবেন। আর সেই জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এয়ারটেল এম রেডিও সাহায্য নিতে হবে আপনাকে। আপনি ডায়াল করুন আপনার এয়ারটেল নাম্বার থেকে 4040 এবং সিলেক্ট করুন চ্যানেল 22 এবং আবারও এই শোটি আপনি শুনতে থাকুন, এনজয় করুন এই শোটি। আর আরেকটা ঘটনা, সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে শুরুতেই আমরা ভূত এফএমের টিউন বেজেছিল এবং এই টিউনটাকে আপনি যদি কলার টিউন বা মাই টিউনস হিসেবে সেট করতে চান তাহলে আপনাকে আপনি ইচ্ছা করলে আপনি এয়ারটেল ইউজার এটা সহজেই পারবেন। ভূত এফএম টিউন কোড ইজ 92125, সুতরাং ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং CT স্পেস 92125 টু 3123। সো এখানে আপনি ইচ্ছা করলে এই CT স্পেস 92125 লিখে আপনি যদি 3123 সেন্ড করেন তাহলে অবশ্যই এয়ারটেল থেকে আপনি এটা কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে পারবেন। এনিওয়েজ, চলে যাব এখন সরাসরি ঘটনায়। আর আমার কাছে প্রতিদিনের মতো আজকেও বেশ কিছু ঘটনা রয়েছে যেগুলো অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন লিসনাররা পাঠিয়ে থাকেন। এবং প্রথম যে ঘটনাটি আমি সেই ঘটনাটি পড়ছি, লিখেছেন, হাই রাসেল ভাই, আমি সবুজ, আমি খুলনা থাকি, আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। অনেকদিন ধরে ভাবছি যে আমার জানা ঘটনাগুলো ভূত এফএমে সেন্ড করব, কিন্তু করা হয় না। আজ লিখছি, আশা করছি আমার পাঠানো ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। আমার দেখা কোনো এক্সপিরিয়েন্স নেই, আসলে আমার জানা কোনো ঘটনা, আমার জানা কোনো মানে আসলে আমার জানা অনেক ঘটনা, মানে অনেক ঘটনা তিনি জানেন সেটা বোঝাতে চেয়েছেন। লিখছেন, আমার নানা একজন অনেক বড় কবিরাজ, তার মতো কবিরাজ এখন আছে বলে আমার মনে হয় না। তিনি দিন দুপুরে জিন হাজির করতে পারতেন। আসলে নানাকে নিয়ে অনেক ঘটনা আছে, নানা ছাড়াও আমাদের গ্রামে অনেক ঘটনা আছে যেগুলো আমি পরে আস্তে আস্তে জানাবো। আমাদের গ্রামের বাড়ি কুষ্টিয়াতে, আমাদের আগের বাসা নিয়েও ঘটনা আছে। এখন আমি মাঝে মাঝে ভূত এফএম ঘটনাগুলো সেন্ড করব। তো আজকে যে ঘটনাটি বলছি আশা করছি যে পড়ে শোনাবেন। প্রায় 27-28 বছর আগের কথা, তখন আমার আব্বু বেশ মানে ইয়াং ছিলেন, বিয়ে হয়নি। তা বলে রাখা ভালো যে আমার নানা এবং দাদা তারা ছিলেন আপন ভাই, তারা গ্রামের জমিদার ছিলেন। পাশাপাশি বাড়ির দুই ভাইয়ের অনেক বড় বংশের বংশ, তাদের অনেক জমি জায়গা ছিল। এবং তো এবার ঘটনায় চলে যাচ্ছি, ক্ষেতে পানি দেবার জন্য মেশিন রাখা হতো মাঠের এক জায়গায়, একটা ঘর ছিল সেই সময় নানার, এবং সেখানে রাতে পাহারা দেবার জন্য মানে কাউকে না কাউকে থাকতে হতো। নানার সেই মেশিনের ঘরে নানার দূর সম্পর্কের এক চাচাতো ভাই গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল। অনেক বড় মাঠ ছিল সেটি এবং মেশিনের ঘরটাও বেশ বড় ছিল। এই সুইসাইড করার পর থেকে ওই মাঠে দিন দুপুরে কেউ গেলেও ভয় পেত এবং কিছু না কিছু দেখত। অনেকের গায়ে ঢিল লাগত, বাট কোথা থেকে ঢিল আসছে সেটা দেখা যেত না। আর রাতে নাকি সেই লোকটাকে দেখা যেত, অনেকে দেখেছে। তো সুইসাইড করার পর লোকটার লাশ যখন পুলিশের অফিস থেকে আনা হচ্ছিল, তখন ভ্যানওয়ালারা ভ্যানের চাকার মানে তাদের চাকাটা চলছিল না, সবকিছু ঠিক থাকার পরও, এবং ভ্যানওয়ালা সেটা এবং সাথে একটা চৌকিদারও ছিল, তারা দুজন মিলে ভ্যান থেকে নেমে যখন দেখলো যে সব ঠিক আছে, তখন আবার ভ্যান চালাতে গেলেন ভ্যানওয়ালা। কিন্তু তারপর ভ্যান এক জায়গায় দাঁড়িয়ে আছে, চৌকিদার ভ্যান থেকে ভ্যান ঠেলা দিলেন এবং তাতেও হলো না। তারা অনেক ভয় পেল এবং দেখল যে লাশটা বসে পড়েছে। চৌকিদার লাশটাকে অনেক শোয়ানোর চেষ্টা করলেন বাট পারলেন না, যতবার শোয়ান ততবার বসে যায়। তারা দুজন যতটুকু পারেন সুরা পড়তে লাগলেন এবং দেখতে লাগলেন যে কি হয়। তারা অনেক ভয় পেতে লাগলেন এবং সুরা পড়ার পর ভ্যান চলল। সুরা পড়া থামলে আবার ভ্যান আটকে যাচ্ছিল। অনেক কষ্টে তারা লাশ নিয়ে পৌঁছান। এরপর ওই মেশিন ঘরটা যেখানে, সেখানে একটার পর একটা ঘটনা হতে থাকে। মেশিনের ওই ঘরটাতে রাতে পাহারা দেয়া বন্ধ হয়ে যায়, তাই নানা মেশিনের ঘর থেকে অল্প কিছু দূরেই আর একটা ঘর বানালেন। একদিন রাতে নানা আমার এক চাচাকে এবং ছোট মামাকে বললেন যে রাতে তোরা দুই ভাই ওই ঘরে গিয়ে থাক। তো যেটা হলো সেটা হচ্ছে, কারণ হচ্ছে এই কারণটা ছিল এই জন্য যে ডাকাতের ভয় ছিল ওখানে, এবং তখন আবার মাঠের ফসল কেটে নেবার জন্য মতো ঘটনা ঘটাত এই ডাকাতেরা। তো আমার আঙ্কেল এবং আমার ছোট মামা থাকতে গেলেন সেই নতুন ঘরটাতে। যাওয়ার পর তারা ওখানে কিছুক্ষণ গল্প করলেন, তারপর ঘুমিয়ে গেলেন। সেদিন চাঁদের আলো ছিল। অনেক রাত্রে আমার মামা একটা ভয়েস শুনতে পেলেন, আঙ্কেলের ঘুম ভাঙেনি। মামা খেয়াল করতে লাগলেন যে ভয়েসটা আসলে কিসের। তিনি শুনতে পেলেন যে এক অদ্ভুত ভয়েসে নাকে নাকে কেউ যেন বলছে যে তোরা চলে যা, তোরা চলে যা। মামা ভাবলেন যে যিনি নিশ্চয়ই ডাকাত এসেছে, এই ভেবে তিনি আঙ্কেলকে ডাকলেন এবং আস্তে আস্তে ভাই ওঠো, তাড়াতাড়ি ওঠো এই বলে তিনি তাদেরকে ঘুম থেকে জাগালেন এবং চমকে তাকালেন। তারা বললেন যে কি হয়েছে, মামা বললেন সব বললেন এবং তারা আবারও সেই ভয়েসটা শুনতে পেলেন, তোরা চলে যা। আঙ্কেল খুব ভয় পেলেন, কারণ তিনি ছিলেন ভীতু। তারা এবার সেই ভয়েসের সাথে ঝড়ের সাউন্ড পেতে লাগলেন, মনে হচ্ছিল যে বাইরে খুব বাতাস উঠেছে। এই অবস্থায় ওনারা দুজনই ভয়ে শেষ। মামা বলল যে ভাই আজকে আর জান নিয়ে বাঁচতে হবে না, মানে যদি জান বাঁচাতে চাও তাহলে পালাতে হবে, তো বাইরে না গেলে আরো বিপদ হতে পারে। এই ভেবে তারা দুজনের হাত ধরে, ভালোভাবে হাত ধরে দৌড়িয়ে দরজা খুললেন এবং আস্তে আস্তে দরজা খুলে ফেললেন এবং খুব বাতাস হচ্ছে তারা দুজন আস্তে আস্তে বাইরে আসলেন এবং যা দেখলেন তা তাদের সারা জীবন ভোলার মতো নয়। তারা দেখলেন যে চাঁদের আলোয় স্পষ্ট দেখলেন যে ঘরের এক পাশে মাঠে দাঁড়িয়ে আছে সেই সুইসাইড করার লোকটি। মনে হচ্ছিল যে সে ভাসছে, তার গলায় দড়ি দেখা যাচ্ছিল, কারণ তিনি গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিলেন। এ দেখে মামা আঙ্কেলের হাতটা ধরে বলল যে ভাই জান বাঁচাও, এই বলে দৌড় দিলেন তারা এবং মামা দৌড়াতে পারছিল না, কিছুটা তারা যেতে পেরেছিলেন এবং তারপরে সে আর যেতে পারছিল না, খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল তার। কিছু দূর যাওয়ার পর আঙ্কেল ক্ষেতের পাশে পড়ে গেলেন এবং মামা আঙ্কেলকে তুলতে না পেরে নিজে দৌড় দিলেন। আঙ্কেল অজ্ঞান হয়ে গেলেন এবং মামাকে অনেক কষ্টে বাড়ির সীমানায় পা রেখে একটা চিৎকার দিয়ে পড়ে গেলেন। নানা চলে এলো এবং জিজ্ঞেস করলো কি হয়েছে। মামা কোনো কথা বলতে পারছিল না, তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। নানা সবাইকে ডাকলেন, সবাই ভাবল যে মনে হয় যে সামাদ, অর্থাৎ আমার তার আঙ্কেল আর কি, সামাদকে কেউ মেরেছে। মামা শুধু মাঠে যেতে বলছিল হাত দিয়ে, মানে ইশারায় মাঠটা দেখাচ্ছিল। তো নানা এক ডাকে তাদের বাড়ির সবাইকে ডেকে তুললেন এবং বললেন যে চলো, সবাই মিলে বাইরে চলে গেল এবং মাঠে গিয়ে তারা নিয়ে এলো আঙ্কেলকে। সেই রাতে তারা দুজন আর কোনো কথা বলেনি, নানা তাদের সুস্থ করলেন, সকালে তারা সব বলল। এই ছিল ঘটনা এবং এখন পর্যন্ত এই জায়গায় এরকম খারাপ ঘটনা অনেক ঘটেছে। তো এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে, আমি প্রথমে নামটা বলেছিলাম সবুজ। যাই হোক, আমাদের একটা খবর দেওয়ার আছে, এই আমরা একটা ছোট্ট ব্রেকের পরে আপনাদের জন্য একটা চমক নিয়ে আসবো। ব্রেক থাকবে এখন। আচ্ছা, তাহলে আমরা একটা শুরুতেই একটা কথা সবাইকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের সাথে আজকে সুমন ভাই চলে এসেছেন। সুমন ভাই গতদিন ফোনে কথা বলেছেন, আজকে চলে এসেছেন এবং সঙ্গে রয়েছেন সাকিব ভাই এবং জিব্রান ভাই। তো একটু সবাইকে একটু
আজকে অনেকদিন পরে আমার ভূত সিস্টেম আসলাম, আশা করছি আমাদের এই প্রেজেন্স আপনাদের ভালো লেগেছে। সো আজকে আমরা যাচ্ছি, আবার নেক্সট মাসে দেখা হবে।
ওকে, সো এই ছিল সুমন ভাই। গতদিন খুব ভালো একটা জায়গায় ছিলেন, কক্সবাজারে একটা সময়, মানে তখন যখন হচ্ছে চন্দ্রগ্রহণ চলছিল সে সময় ছিলেন এবং আশা করছি আমরা বেশ কিছু ঘটনা আজকে পেয়ে যাব। সো সেই জন্য আমরা প্রস্তুত থাকবো। তবে একটা ঘটনা আপনাদের সবাইকে জানিয়ে দিই, সেটা হচ্ছে যে ভূত FM যাচ্ছে সিলেটে। সুতরাং আপনারা আপনাদের সিলেটে কি কি ঘটনা আছে সেগুলো আমাদের ইমেল করে পাঠান এবং ইমেল করে জানিয়ে দিন যে ওখানে কি কি ঘটনা ঘটছে, কোন জায়গাগুলো বেশি ভয়ঙ্কর, কোন জায়গাগুলো বেশি হন্টেড। SMS এর মাধ্যমে পাঠিয়ে দিন। SMS করার নিয়মটি হচ্ছে আপনার শাউট লিখতে হবে, তারপরে স্পেস দিয়ে আপনার নাম লিখতে হবে, তারপরে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখতে হবে এবং পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। যারা ইমেল করতে চান তাদের লিখতে হবে ভূত FM @radio40.fm। আমরা ঘটনায় যাবো এখন তাহলে। আমরা ধরো একটা ঘটনায় চলে যাই। আচ্ছা শুরু করি তাহলে আমরা।
হ্যালো লিসেনার, আমার নাম তারিকুল হক, আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করতে যাচ্ছি। একদিন অফিস থেকে ফেরার পরে আমি খাওয়া দাওয়া করে টিভি দেখে শুতে শুতে আমার প্রায় রাত একটা দেড়টা বেজে গেল। এটা দু তিন বছর আগের ঘটনা, তখন আমরা পুরান ঢাকার দিকে থাকতাম। তো তখন আমি ঘুমাই নাই, ঘুম এবং জেগে থাকা মাঝামাঝি একটা অবস্থা। তো হঠাৎ আমার মনে হলো যে রুমের মধ্যে একটা আওয়াজ হচ্ছে, চুরির আওয়াজ যেরকম হয় ওই রকম একটা আওয়াজ। তো প্রথমে আমি ভাবলাম যে এটা বোধ হয় রিংটোন কোনো রাস্তা থেকে বাজছে মোবাইলে, ওইটার আওয়াজ হবে। তো আপনারা জানেন যে রিংটোন একটা রিদমে বাজে, বাট ওইটা ছিল হচ্ছে একটু এলোমেলো ধরনের, যে বাজতেছে আবার কিছুক্ষণ থেমে আছে আবার হঠাৎ করে অনেকক্ষণ বাজলো, এরকম ব্যাপারটা। এবং এটা মনে হচ্ছিল যে কখনো আমার বাম দিক থেকে শব্দটা আসছে, কখনো ডান দিক থেকে, কখনো পেছন থেকে, এরকম একটা ব্যাপার। তো তারপর যখন মনে হলো যে না এটা মোবাইলের আওয়াজ হতে পারে না, তখন মনে হলো যে পাশের বাসা থেকে কি আসতেছে কিনা। বললাম যে না, পাশের বাসা থেকে আসা সম্ভব না। তো অ্যাকচুয়ালি তখন আমার ভয়টা লাগা শুরু হলো আর কি, যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। তো আওয়াজটা এরকম মাঝে মাঝে হচ্ছে, তো এবং আমার ভয়ও বাড়তেছে। তো এর মধ্যে যেটা হলো যে আমি একটা কাত হয়ে শুলাম। তো যখন কাত হয়ে শুলাম তখনই সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপারটা ঘটলো, যে আমি ফিল করতে পারতেছি যে পেছনে কেউ একজন দাঁড়ায় আছে। এবং যারা আসলে এই ফিলিংসগুলো যাদের আছে তারা জানেন যে এটা মানে অনুভব করা যায়, যে আপনি দেখতেছেন না কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা কেউ একজন এখানে দাঁড়িয়ে আছে। এবং তখন যে ভয়টা লাগা শুরু হলো এটা আসলে এক্সপ্লেইন করা খুব ডিফিকাল্ট। তো আমি প্রচণ্ড ভয় পেলাম এবং আমি ঘামতেছিলাম রীতিমতো। তো তখন আমি চিন্তা করলাম যে আসলে এখন যদি আমি চিৎকার করে উঠবো কিনা, আসলে চিৎকার করে ওঠার মতো একটা সিচুয়েশন, বাট ভাবলাম যে এখন যদি চিৎকার করে উঠি বাসার লোকজন উঠে যাবে এবং পরবর্তীতে যেটা হবে যে বাসার লোকজন কারণে অকারণেই এরপর থেকে ভয় পাওয়া শুরু করবে। তো আমি চিন্তা করলাম যে দেখি কিছু তো হচ্ছে না, আমি ওয়েট করি। তো এটার পরে আমি আসলে পেছনে ফিরে তাকানোর মতো সাহস আমার নাই, আমি প্রচণ্ড ভয়। এবং আপনারা জানেন ভয়, যারা এই ধরনের ভয় বা এক্সট্রিম কোনো ভয় যারা পেয়েছেন তারা বুঝবেন যে যখন ভয় পাওয়া হয় তখন স্পাইনাল কর্ড দিয়ে একটা ঠান্ডা একটা স্রোত যায় এবং এটা খুবই ডেঞ্জারাস একটা ফিলিং হয়। তো ওই অবস্থাতে আমি কাত হয়ে দৌড়াদৌড়ি পড়তেছি, এক মনে দৌড়াদৌড়ি পড়তে পড়তে কখন আমি ঘুমিয়ে গেছি আমার খেয়াল নেই এবং এক ঘুমে সকাল হয়ে গেছে। তো সকাল উঠলে যেটা হয় অ্যাকচুয়ালি, আর রাতের ওই ভয়টা কমে যায় বা ওইটা আর মনে থাকে না। তো আমারও ওরকম আরও ওই সিরিয়াসনেসটা ওরকম আর ছিল না, তো আমি অফিসে চলে গেলাম। অ্যাকচুয়ালি এখান থেকেই হচ্ছে মেইন ঘটনাটা শুরু। বা তো আমি অফিসে গেলাম এবং অফিস থেকে ফেরার পরে আম্মা বলতেছে যে একটা ঘটনা করছে। তো আমি বললাম যে কি ঘটনা করছে, তো আম্মা বলে যে এদিকে আসো। তো আমি যেয়ে দেখি যে আমার বিছানার তোষকের একটা জায়গায় কাটা। তো আমি বললাম যে কি এটা, তো আম্মা বলতেছে যে আমি তোমার বিছানায় আজকে দুপুরের পরে এসে শুয়েছিলাম, তো মনে হলো যে পিঠে কিছু একটা লাগতেছে। তো পিঠে কিছু একটা লাগতেছে, তো তখন আমি যেটা করলাম যে আমি ওই জায়গাটা একটু কাটলাম। তো কাটার পরে দেখি যে একটা তাবিজ। তো বললো আম্মা বলতেছে যে এই তোষকের ভিতরে তাবিজ কোনোভাবেই যেতে পারে না, এটা কোনো নর্মাল কোনো কিছু না, এটা হুজুরকে এটা দেখাতে হবে। তো আমি বললাম ঠিক আছে দেখাবো না। তো পরদিন আমাদের অফিস ছিল, পরদিন যেতে পারলাম না, নেক্সট ডে ফ্রাইডে ছিল, ওই দিন সকালবেলা আমি হুজুরের কাছে ওই তাবিজটা নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পরে হুজুর বললাম এরকম, তো হুজুর বললো যে তাবিজটা বের করেন না, রাখেন পকেটে, আমি ই করছি। তো হুজুর তখন দোয়া দূরত পরে তার যে সোহম টেকনিক্স আছে ওইভাবে সে দোয়া দূরত পড়লো, তারপর বললো যে এবার বের করেন তাবিজটা। তো আমি তাবিজটা বের করলাম। তো হুজুর তাবিজটা দেখে বললো যে ঠিক আছে দুদিন পরে আসেন। তো আমি দুদিন পরে গেলাম হুজুরের কাছে। তো যাওয়ার পরে হুজুর আমাকে বলতেছে যে এই তোষক তো আপনার না। তো আমি বললাম যে আমার না, তখন আমি একটু মানে এই কথাটা শুনে প্রথম একটু মেজাজ খারাপ হয়েছে, যে আমার তোষক না মানে আমি এখানে ঘুমাই। তো হুজুর বললো যে না এই তোষক আপনার না, আমার না মানে। এবং আমি তখন ওইখানেই আমি আমার আম্মাকে ফোন করলাম। আমি ফোন করে বললাম যে আম্মা এই তোষক কার? তো আম্মা বললো যে কার মানে তোমার? আমি যে না মানে এই তোষক কি আমার, আমি সবসময় ইউজ করি। তখন আম্মা যেটা বললো যে না এটা তো তোমার তোষক না, কারণ এখানে যেটা হচ্ছে যে আমরা একই বাসায় পাশাপাশি ফ্ল্যাটে আমরা এবং আমার খালারা থাকতাম, তো কিছুদিন আগে খালারা বাসা শিফট করে অন্য জায়গায় চলে যায় এবং এই তোষকটা তারা রেখে যায়, সামাতর রেখে যায়। এবং যেটা হয় যে তোষক আম্মা তখন যেটা করছে যে তোষকটা আমার বিছানায় বিছায় দিছে তোষকটা, তো এটা আমার খালাতো ভাইয়ের বেডের একটা তোষক ছিল। তো এটা আমি হুজুরকে যখন বললাম তো হুজুর বললো যে এইখানে এই তাবিজটা করা হয়েছিল আপনার খালাতো ভাইকে, যেহেতু আপনার খালাতো ভাই চলে গেছে এবং সে আর এটা ইউজ করতেছে না, তো যারা এটা করছে তারা এই তাবিজটা উঠায় নেওয়ার জন্যই এরকম একটা ই করছে, এবং তারা আসলে সামহা উঠায় নিতে পারে নাই সেই তাবিজটা, কিন্তু তারা উঠায় নেওয়ার একটা অ্যাটেম্প্ট নিয়েছিল। তো তখন হুজুর আমাকে বললো যে খালাতো ভাইকে, আসলে এগুলো ডিরেক্টলি তারা বলে না, তারা একটা হিন্স দেয়, বাট বোঝা যায় যে হিন্সটা শুনে যে কারা এই কাজটা করছে আর কি।
এই ছিল ঘটনা। অলরাইট, আচ্ছা আমরা কিছু এসএমএস পড়ব। থ্যাংক ইউ আপনার স্টোরির জন্য, আপনার ঘটনার জন্য। আমাকে প্রথমে দেখতে পাচ্ছি লিখেছেন ইন্ডিপেন্ডেন্ট ভূত ফ্রম ময়মনসিং, ওয়েলকাম ভূত স্টিম। এবং তিনি বলেছেন যে আমার একটা রিকোয়েস্ট ভাইয়া, প্লিজ তোমরা উইক মানে মাসে অন্তত দুইবার করে আসলে আর কি ভালো হয়, অন্তত মানে কি বলবো, যে তারা বলছেন যে দুই উইকেও যদি একবার করে আসা যায় তাহলেও খুব খুশি হন আর কি। ওকে, আমাদেরকে সাজিদ লিখেছেন হাতির পুল থেকে যে মাহির, আলভি, তারপরে ইসমাম, মাহিন আর আমরা সবাই ভূত এফএম শুনছি। সরোজ আমাদের লিখেছেন যে আমরা ভূত এফএম শুনছি চট্টগ্রাম থেকে। ফয়সাল অশোক লিখেছেন, তিনি আচ্ছা ফয়সাল লিখেছেন যে ভূত আসুক বা পেতনি আসুক, ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সেটাই সত্যি, ভূত ফুর্তি স্টপ করা যাবে না। আর রুবিনা আমাকে এসএমএস করেছেন সিলেট থেকে যে আমার এসএমএস কোনো সময় পড়া হয় না, বাট আমি আপনার এসএমএস কিন্তু এখন পড়ে ফেললাম। আরও এসএমএস করেছেন আমি দেখতে পাচ্ছি যে পাঙ্ক গার্লস ঘোস্ট আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, রক্তমাখা ছোড়া ঢাকা থেকে। জীবন ভাইয়ের নাম বলার পর পরই এই এসএমএস গুলো আসছে আরো বেশি নামগুলো। রনি আমাদের এসএমএস করেছেন, এবং সময় আপনি কি জানেন যে এই যারা শ্রেষ্ঠ যে নামটা সবচাইতে ভালো হবে সেই নামটার ক্ষেত্রে কি করা হবে এটা জানেন বোধ হয়?
আমি আসলে ক্লিয়ার না, আমি আসলে
আচ্ছা সাকিব ভাই একটু বলবেন।
হ্যাঁ এটা সবার ক্ষেত্রে সবাই জানে তাও বলছে, আমার যার নামটা জিবরান ডিসাইড করবে যে বেস্ট নাম হয়েছে তার আব্বাকে জিবরান খুব ভদ্রভাবে সালাম দেবে।
আমি খুব অভদ্র। আচ্ছা হ্যাঁ অনেক ভালো লাগছে, এত সুন্দর গিফট আমি তো জীবনে।
আচ্ছা আমাদের আমাদের যেটা হচ্ছে যে সত্যি কথা বলতে যে ভৌতিস্টের ইউটিউবে আছে, তারপরে ভূত এফএম ইদানিং শুনছে, শোনার পরে আজকেও একটা আছে যেটা হচ্ছে নিউ ইয়র্ক থেকে একজন পাঠিয়েছেন বাঙালি। প্রবাসী বাঙালিরা মাঝে মাঝে আমাদের ইমেল পাঠান বা দেখা যায় যে অডিও ফাইল পাঠান, কিন্তু আমি একটা ডিফারেন্ট জিনিস পেয়েছি। একজন লিখেছেন যে হ্যালো মাই নেম ইজ অভিমানু শর্মা, আই এম ফ্রম পুনে, এবং সে হচ্ছে মানে বাঙালি নন, তিনি নন বেঙ্গলি একজন, এবং তিনি ভূত এফএম এর কথাটা পুনের কোন বাঙালির কাছ থেকে শোনেন, এবং শোনার পরে তিনি শুনতে শুরু করেন, এবং তিনি তার তিনটা ঘটনা পাঠিয়েছেন যেটা আমি হয়তো নেক্সট শোতে পড়ার চেষ্টা করব। এবং সেটা হচ্ছে তিনি তার ঘটনাটা বাঙালিকে বলেছেন, সেই বাঙালি বন্ধুটিকে, এবং সে অনুবাদ করে দেওয়ার পরে তিনি সেটা আবার আমাদের কাছে পাঠিয়েছেন।
সুপনের ভদ্রলোক ইংলিশ জানে
না, ইংলিশে পাঠাতে পারতেন, কিন্তু ইংলিশে যেহেতু আমাদের পড়লে আবার অনেকের সমস্যা হয় বা অবজেকশন থাকে, সো উনি বাংলায় লিখে পাঠিয়েছেন।
সো নাইস অফ হিম, বাট নেক্সট টাইম জানাই দিতে হবে যে আমরা ছিল শিক্ষিত, আমরা ইংলিশ পারি, আমাদের ইংলিশ বললে আমরা যে কেউ চাই নিজেরা ট্রান্সলেট করে বাংলা করে দিতে হবে।
আচ্ছা ওকে,
থ্যাংক ইউ ভেরি মাচ। পুনের
ওর নাম হচ্ছে অভিমানু শর্মা।
অভিমানু শর্মা, থ্যাংক ইউ ভেরি মাচ।
আর শোন ভাই, গত কক্সবাজার বাজারে যে কি হলো,
তারপরে যখন তাবিজটা তো সরাই ফেলাই দেওয়া হয়েছে, এরপরে কি আর কখনো কোন রকম প্রবলেম হয়েছে?
না, এরপরে আসলে আর কোনো প্রবলেম,
কোনো সমস্যা নেই।
কিন্তু আসলে যাদের যে আমার কাজিনের কথা যেটা বললাম, ওদের বাসায় কিন্তু অনেক ধরনের প্রবলেম এরপরে হয়েছে।
এরপরে হচ্ছে,
হ্যাঁ
এবং
ওদের বাসা থেকে যখন আমি, এটা তো আসলে এখানে শেষ না, হুজুর যেটা বললো আমাকে যে এটা সে ডিস্ট্রয় করে দিছে, কিন্তু তাদের হুজুর মানে কোন কনফার্ম করে কিছু বলতে পারে না, কিন্তু সে সাসপেক্ট করতেছে যে যাদের বাসা তাদের আরো তাবিজ আছে। এবং পরে আমি আর ওই বাসায় ছিলাম না, কিন্তু আমি পরে শুনছি যে ওদের বাসা থেকে ওরা অন্য আরেকজন লোকের মাধ্যমে হিউজ তাবিজ বেড়েছে।
অনেকগুলো যায় আরকি, সেই কারণে আমি জানতে চাচ্ছিলাম যে হয়তোবা তোষক, হয়তোবা অন্যান্য জিনিস বা কিছু থেকে বা পাশের ফ্ল্যাট থেকে কোনো প্রবলেম হয়েছিল।
হ্যাঁ, ওই বাকি যে তাবিজ গুলা পাওয়া গেছিল ওগুলো খুবই অদ্ভুত অদ্ভুত জায়গা থেকে বের হয়।
রাইট,
যেগুলো তো নরমালি আসলে মানে রাখার খুব ডিফিকাল্ট।
একটা কোশ্চেন আছে শুনবাছি, এই যে তাবিজগুলো যে দেয়, মানে এগুলো দেওয়ার সিস্টেমটা কি, মানে কিভাবে দেয়, মানে নিজে গিয়ে কি দিয়ে আসে কেউ? বা
আমার কাছে জিনিসগুলো অ্যাকচুয়ালি ক্লিয়ার না। আচ্ছা, আমি অনেক ভাবে অনেককে জিজ্ঞেস করছি, আমাকে এরকম কথাও বলা হয়েছে যে তাবিজ দেওয়ার সময় নাকি মানে মানুষও গিয়ে দেয় না, মানে যে জিন খারাপ জিন এসে তাবিজটা প্ল্যান করে এরকম জায়গায় দিয়ে যায়। সে একটা এই যে যেমন বলো যে একটা তোষক, এই তোষক আমরা এরকম কাহিনী জানি, আমাদের সিনিয়র বড় ভাই খুবই ক্লোজ ফ্রেন্ড আমাদের, উনাদের বাসার তোষকের ভেতর থেকে তাবিজ পাওয়া গিয়েছিল এবং এই তোষকটা অনেক পুরানো।
আচ্ছা,
নিশ্চয়ই আগে তাবিজটা ছিল না, পরে এটার মধ্যে আসছে, রাইট? সো এই জিনিসগুলো খুব স্পুকি। যে আমরা একবার মনে আসছে নাকি জানি না, একবার আমরা এই তাবিজ সংক্রান্ত একটা ঢাকার বাইরে গেলাম, আমরা শেষে লাস্টে যখন মাথা আসে তখন আমরা কাটছি, খাটটা কেটে ফেলছিলাম,
খাট কেটে,
মনে আছে?
একদম
খাটের চারটা পায়ের ভিতর থেকে এক গাঁদা তাবিজ করেছে, এর খাটের পায়ের ভিতরে তাবিজ কে কম দিকে ঢুকাবে, রাইট? জিনিসগুলো, এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং তাবিজের ব্যাপারটা।
আমি তাবিজ রিলেটেড আমার আরেকটা স্টোরি ছিল, আমি একটু শেয়ার করতে
চাই, ওনারটা শুনে আসি, তারপরে আবার আপনাকে দিব। উনি ওনার একটা ঘটনা আছে, ওনার ঘটনাটা বেশ মজার।
শিওর শিওর,
আচ্ছা আপনার ঘটনাটা একটু বলবেন প্লিজ।
হ্যালো লিসনার, আমি সুমন বলছি, জেগাতলা থাকি। তো আমি যে ঘটনাটা বলবো এটা আমার জীবনের এক্সপিরিয়েন্স করছি আমি, সেটা হচ্ছে 2011 মে মাসের ঘটনা। তো আমি অফিস থেকে বাসায় আসি, তো বাসায় আসতে আসতে প্রায় মাগরিবের পর হয়ে যায়। তো বাসায় আসার পরে দেখি যে বাসায় বিদ্যুৎ নেই। তো গত এক বছর ভূত এফএম শুনতে শুনতে মনের ভিতরে কেমন যেন একটা কাজ করতেছিল যে বাসায় ঢুকবো, ঢুকে যদি কিছু একটা দেখি। তারপরে আমি আমার ওয়াইফকে ফোন দিলাম, তো ফোন রিসিভ না করার পরে আমি ভাবলাম যে যাই তাহলে ধানমন্ডি মেরিনগর ওখানে যাই, একটু লেকের পরে গিয়ে বসে আসি। তো আমি কিছু দূর যাওয়ার পরে মানে আমার ফ্রেশ হওয়ার এতটা দরকার ছিল আর খুব অস্বস্তি বোধ করছিলাম, তো আমি আবার বাসায় ব্যাক করি। তো বাসায় ব্যাক করার পরে এখন বলে রাখি আমাদের বাসা দুটো দরজা, দুটো দরজায় সবার কাছে চাবি আছে এবং সবাই দুটো দরজা দিয়ে ঢুকতে পারে যে কোনো সময়। তো আমি বাসা আসার পরে বাসায় ঢুকলাম, তো পাশের বাসায় আইপিএস ছিল, ওদের লাইট জ্বলতেছিল। আমাদের শোবার রুমটা পর্দা সরালে ওই বাসার আলোতে মোটামুটি আর কি দেখা যায় আর কি। তো আমি কাপড় চোপড় চেঞ্জ করে বাথরুমে ঢুকলাম, বাথরুমে ঢুকে প্রায় 15-20 মিনিট হবে। এরপরে বেরোলাম, বেরোয়ে দেখি যে আমার ওয়াইফ খাটের উপর শুয়ে আছে। তো ওর চেহারার ভিতরে একটু মানে যেমন রাগলে যেমন একটা ফেসটা থাকে ওই রকম, আর মাথায় কপালের উপর হাত দেওয়া। তো আমি ভাবলাম যে হয়তো অফিস থেকে আসছে, আমি হয়তো দরজা খুলতে দেরি করছি হয়তো এর জন্য, অথবা জার্নি করে আসছে এজন্য হয়তো
মেজাজ
খারাপ লাগতেছে, মেজাজটা খারাপ আর কি। তো আমি ওইটাকে আর কি মানে ই না করে অ্যাভয়েড করে আমি ব্যালকনিতে চলে গেলাম আর কি, গা মুছতে মুছতে। তো এর কয়েক সেকেন্ড পরে বিদ্যুৎ আসলো, বিদ্যুৎ আসার পরে তার কয়েক সেকেন্ড পরে হঠাৎ কলিং বেল বাজলো। তো আমি কলিং বেল বাজার পরে দরজা খুললাম, দরজা খুলে দেখি যে আমার ওয়াইফ দরজার সামনে। তো আমি ওই মুহূর্তটা মানে কয়েক মুহূর্তের জন্য স্টাস হয়ে গেছি যে আমি আসলে ঘরের ভিতরে কাকে দেখলাম তাহলে। তো মানে ওই সময় যে ফিলিংসটা আসলে কাউরে বোঝানো যাবে না আসলে যে ব্যাপারটা কিরকম হয়েছে আর কি। তো আমি মানে টোটাল সমস্ত শরীর ঘামাই গেছে। তো ওরা আমি কিছু বুঝতে দিই নাই, ও বাসার ভিতরে ঢুকলো, ঢুকার পরে এবং আমি যে ফিগারটা দেখছি বিছানার উপরে, ও যে ড্রেসটা পরা ছিল সেম ড্রেস, সেম সবকিছু মানে ওর যা যা ছিল অর্নামেন্টস সবকিছু একই রকম। তো পরে ওই দিন আমি ওর কাছে শেয়ার করি নাই যে তো একটু ভীত প্রকৃতির। এরপরে আমি কয়েকদিন কয়েক মাস পরে আর কি শেয়ার করছি যে আমি এরকম একটা বিষয়।
এই হচ্ছে আপনার ঘটনা। আমরা কিছু SMS পড়ে ফেলি। আসাদ খুলনা থেকে লিখেছেন যে ভাইয়া তার ভালো লাগছে এবং ভয় লাগছে। অনেস্ট ভূত আভা আমাদের লিখেছেন যে আমি ভূত এফ এম শুনছি এবং থ্যাংকস ফর দিস ওয়ান্ডারফুল প্রোগ্রাম এবং তার অনেক ভালো লাগছে। রনি লিখেছেন ফ্রম খুলনা থেকে যে আই লাভ ভূত এফ এম। আসাদ খুলনা থেকে লিখেছেন ভাইয়া ভীষণ ভয় লাগছে, আবার তার মজাও লাগছে। আচ্ছা আসাদের SMS আমি আরো আগে একবার পড়েছি। জিসান লিখেছেন যে তিনি প্রায় ঘুমিয়েই পড়ছিলেন বাট ভূত এফ এম এর কথা মনে হতে আবারও তিনি জেগে উঠেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন রক্তাক্ত ভূত, SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি যে সাব্বির SMS করেছেন আমাদেরকে, রাতুল, এছাড়াও ইমন SMS করেছেন, এবং এছাড়াও আমাদেরকে SMS করেছেন নাদিয়া সিলেট থেকে এবং সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাকেও শুভেচ্ছা। আদ্র ভূত মামুন আমাদেরকে এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন অভি ফ্রম পুরান পাড়া বরিশাল, এবং অসমাপ্ত ভূত আমাদের এসএমএস করেছেন ধানমন্ডি থেকে, এবং হঠাৎ করে এর মধ্যে সুমন ভাইয়ের গান শুনতে চেয়েছেন। অনেক আমাদের এসএমএস করেছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে, তার অনেকগুলো আচ্ছা তার এসএমএস অনেকগুলো তিনি পাঠিয়েছেন বলতে চাচ্ছেন সম্ভবত। আচ্ছা, তারা অনেকজন মিলে একসাথে শুনছেন, অনুজ, শুভ, সাইমন, লিমন, আনিস, তপু, রায়হান, জিকু, সবাই মিলে ভূত এফএম শুনছেন তারা। রূপ, তারপরে হচ্ছে আমাদেরকে রূপগঞ্জ লিমন এসএমএস করেছেন, জেমস বন্ড 007 ভূত আমাদের এসএমএস করেছেন, গলা কাটা জ্বলন্ত লাশ এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন অন্তি, রবি আমাদের এসএমএস করেছেন, নাবিলা খুলনা থেকে এসএমএস করেছেন, নিকিতা আমাদেরকে এসএমএস করেছেন, রিদওয়ান এসএমএস করেছেন, এসএমএস করেছেন সাজিদ হাতিরপুল থেকে। আমরা ছোট্ট একটা, হ্যাঁ জি শুনবেন,
আমার একটা কোশ্চেন আছে, গলা কাটা জ্বলন্ত লাশ ও যে এসএমএস যে করছে, হ্যাঁ
জি,
ওর তো মাথা নাই, ও একটা মেসেজ করছে,
জি
দেখতে পাচ্ছেন তো, যাই হোক এরকম ব্যাপার না,
এটা কোনো ব্যাপার না।
আসলে সাকিব বল,
আমরা কি এখনো গান শুনাই মাঝখানে নাকি অ্যাডের ঠেলা এগুলো?
না না, আমরা গান শুনাই মাঝখানে।
আচ্ছা, দুইটা গান আজকে শুনাইতে হবে,
কোনটা কোনটা বলেন?
একটা অসমাপ্ত নতুনটা থেকে, একটা সুমন ভাই উইল চুজ। নাই আছে,
হ্যাঁ
হ্যাঁ, আমি এখনই বেরোচ্ছি। আরেকটা হচ্ছে আমি হচ্ছি নীরব জনতা।
ও আচ্ছা, নীরব জনতা।
আরেকটা হচ্ছে ইয়ে কি জানি নেমেসিস, ওদের বীর গানটা শুনতে চাই।
ওকে ওকে, সো আমরা এর মাঝখানে একটা একটা ব্রেকে চলে যাই, আমরা ব্রেকে চলে যাই। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের এসএমএস করুন, আর সেই সাথে জানিয়ে দিই যে আপনারা শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনি আমাদের এসএমএস করতে পারেন, আর এসএমএস করতে গেলে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের এসএমএস করতে হবে। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা একটা ছোট্ট ব্রেকের পরে ফিরে আসছি ভূত এফএম এবং ভূত স্ট্রিম সবাই মিলে।
What FM haunted by Airtel.
সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, সাথে আছি রাসেল এবং আমার সঙ্গে আছেন মাসুম, এবং আজকে ভৌত স্ট্রিমের সবাই এখানে উপস্থিত আছেন, সেই সাথে আছেন আমাদের গেস্টরা যারা অনেক কষ্ট করে আসেন। আপনারা যদি স্টুডিওতে আসতে চান তাহলে আমাদেরকে ইমেল করুন, আর ইমেল করার অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম, স্পেলিংটি হচ্ছে BHOOTFM এট দ্য রেট রেডিও RADIOFOORTI ডট এফএম। আর এছাড়াও আপনি আমাদের এসএমএস করতে পারেন আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের এসএমএস পাঠিয়ে দিন। এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন পেশায় একজন লয়ার। আচ্ছা, আমি আপনার কাছে আপনার পরিচয় জানতে চাই, আপনার পরিচয় একটু বলবেন?
আমি অ্যাডভোকেট গোলাম রক্ষণ।
ওকে,
আমি ইংলিশ লাইব্রেরি নামক কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা।
ওকে, সো আপনি আপনার ঘটনাটা বলেন।
এটা আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমাদের গ্রামের পাশের গ্রাম থেকে প্রায় 2-3 কিলো দূর থেকে রাতের 1-2টার দিকে আমার এক ভাতিজাকে নিয়ে আমি বাড়ির দিকে আসতেছিলাম। পথটা ছিল খুব জঙ্গলময়, গ্রামের বাড়ি তো মানে অনেক প্রচুর জঙ্গল, রাস্তার দুই ধারে গাছ, ঝোপঝাড় ইত্যাদি ইত্যাদি, আশেপাশে মানে কোনো বাড়িঘর ছিল না, খুব কম কম দূরে দূরে।
আচ্ছা,
তো আমি আমার ভাতিজা খুব ভীতু প্রকৃতির মানুষ ছিল, সে যেন ভয় না পায় তার জন্য আমি উচ্চ কণ্ঠে উচ্চ গলায় মানে আমার মনে যা আসতেছিল এই ধরনের গান করতেছিলাম। বাড়ির প্রায় কাছাকাছি চলে আসছি, 1/2 কিলো দূরে ছিল বাড়ি।
আচ্ছা,
ওরকম একটা জায়গায়, ওখানে আরো বেশি জঙ্গল ছিল, দুই ধারে বাঁশ চাড় ছিল, বড় বড় গাছ ছিল, তো রাস্তার মানে আসার হাতের ডান পাশে ছিল একটা গুরুস্থান ভাড়চারের ভিতর। আমরা যখন গুরুস্থানের খুব কাছাকাছি চলে এসেছিলাম তখন হঠাৎ করে দুই তিনটা শুকনা মাটির ঢিল ছুড়লে যেরকম ঝরঝর করে আসে পড়ে, এরকম ভাবে আমাদের গায়ে পড়ে আসে। তো আমার ভাতিজা তো যখন হাঁটতে ছিল, সে আমার বাম হাতটাকে খুব জোরে করে ধরে চেপে ধরে আসতেছিল, ও হঠাৎ করে আমাকে মানে টান দিয়ে দাঁড়া করে দাঁড়া করায় বলে যে এ কাকা এটা কি হচ্ছে। আমি তাকে নির্ভয় করার জন্য বললাম যে বাতাস এলে বাঁশের শুকনো কঞ্চগুলো এইভাবেই পরে, ভয় পাস না, আমার সাথে চল, একটু তাড়াতাড়ি হাঁট। আসলে মনে মনে আমি একটু ভয় পাচ্ছিলাম, গুরুস্থানটা এরকম এত বড়, ওখানে নতুন পুরাতন মিলে অনেক কবর। যখন আমি এই কথা বলার পর আর দুই তিন স্টেপ এডভান্স হইলাম, তখন একেবারে বৃষ্টির মতো ঢিল আসতেছিল আমাদের দিকে, এবং রাস্তাটার উপর গুরুস্থান থেকে ভাঁজগুলো হেলানো ছিল। হঠাৎ করে আমি মানে এরকম অবস্থায় লক্ষ্য করলাম যে 50-60 ফুট লম্বা কাফনের কাপড় পরা, যেভাবে পরানো হয় মানুষকে মৃত্যুর পর, এরকম কাফনের কাপড় পরিহিত 50-60 ফুট লম্বা মানুষ, না মানুষের আসলে বোঝা যায় না এগুলো কি, ওই ভাঁজগুলো ধরে আমাদের উপর চেপে ধরতেছে, কিন্তু আমাদের গায়ে লাগতেছে না, একটা একটা নির্দিষ্ট পর্যায়ে এসে ওখান থেকে আবার উঠে যাচ্ছে, আর কয়েকজন সমানে ঢিল ছুটতেছে। আমি তো তখন বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কালেমা পড়া শুরু করলাম। তো আমার ভাতিজাটাও সম্ভবত এই দৃশ্যটা দেখছিল, সে কি করলো, সে হঠাৎ করে আমার পায়ে জড়ায় ধরে বলল, কাকা বাঁচান 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 বাঁচান। আমি বললাম যে মানে চুপ কর, দৌড় দে। তো ও বোকাজ মানে সে এতই বেশি ভয় পেয়েছিল যে ও ধরার কথা ভুলে গিয়ে আমার দুই পাকে এমন ভাবে জড়ায় ধরছে যে এখন আমিও মানে হাঁটতে পারি না, চলতে পারতেছিলাম না। আমি তাকে প্রায়,
তারপরে আপনারা দুজনই একই জিনিস দেখেছেন?
হ্যাঁ, একই জিনিস। আমি প্রায় তাকে 10 হাতের মতো এরকম মানে শেষে নিয়ে আসছি, তারপরে সে আমার পা ছাড়ে নাই, চিৎকার করে বলতেছে কাকা বাঁচান কাকা বাঁচান কাকা বাঁচান বাঁচান বাঁচান। আমি অনেক কষ্ট করে একদিকে বৃষ্টির মতো ইটা আসতেছে, অন্যদিকে উপর থেকে বাঁশের চাপ আমার, আর পায়ে আমার ভাতিজার মানে আঠার মতো চেপে ধরার মতো যে অবস্থা, কোনোভাবেই মানে ছাড়াতে পারতেছি না, এরকম একটা সিচুয়েশন। আমি তো নিজেও তখন মানে মানে কিভাবে বাঁচবো আর কি, বাঁচার শেষ চেষ্টাটা করতেছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত আমি তাকে অনেক কষ্ট করে তার আমার পা দুটা ছাড়া করার পর জীবন বাঁচানোর দৌড় যাকে বলে, বাড়ির প্রায় 1.5 কিলো দূরে ছিল, তো আমি 1.5 কিলো খুব দূরে বাসায় গিয়ে খুব তড়িগড়ি করে চিল্লাচিল্লি করে মানুষজনকে বের করছি। বের করার পর তড়িৎ গতিতে তাদেরকে আমি কথাটা বলার পর বাড়ির যারা ছিলেন তারা টর্চ লাইট নিয়ে, ওখানে কোনো কারেন্ট টারেন্ট ছিল না, গ্রামের বাড়ি কোনো কারেন্ট টারেন্ট নাই, ইলেকট্রিসিটি ছিল না, তারা টর্চ এই ধরনের লাইট টাইট নিয়ে যে যা বাড়ছে লাঠি সোটা নিয়ে ও ওখান থেকে আমার ভাতিজাকে উদ্ধার করে। আমার ভাতিজা সেন্সলেস ছিল যখন তাকে উদ্ধার
করে। কোনো সমস্যা হয় তাহলে?
না না, তারপর তাকে বাড়িতে আনার পর অনেক পানি টানি ঢালা হয়েছে তাকে সেন্স ফিরানোর জন্য, কিন্তু সে আর কথা বলতে পারেনি। হুজুরকে আনা হয়েছে যে কি হয়েছে, মানে চিনে টেনে ধরছি কিনা, বা যেহেতু গোরস্থান ওখানে প্রেতাত্মাও থাকতে পারে, খারাপ চিন থাকতে পারে, কিন্তু আনফরচুনেটলি আমার ভাতিজা 3-4 দিন পর মারা যায়।
তারপরে সে যে কথা বলতে পারল না, কথা বন্ধ হয়ে গেল, তারপরে সে আর কথাই বলছে
কথাই বলতে পারে না।
এবং আপনি জানেন যে সে কি দেখেছে আপনি, এবং সেই জানে যে আপনি কি দেখেছেন।
ওখানে শুধু আমরা দুইজন ছিলাম,
দুইজনই ছিলেন শুধুমাত্র,
আমি আর ওই দেখছিলাম যে ঘটনাটা কি ঘটছিল, একটা ভয়ঙ্কর।
তার মানে যারা দেখতে চান বা যারা মনে করেন যে সামনে আসলে ভালোই হতো, ব্যাপারটা আসলে এত ইজি
না, না না এটা আসলে যারা দেখেন নাই, যারা এই ধরনের সিচুয়েশন ফেস করে তারা বুঝবেন না ব্যাপারটা, যে মানে এটা কতটা ডিফিকাল্ট হয় টু সেভ লাইফ।
আচ্ছা, আপনার সঙ্গে আপনার কলিগ আছেন, আমি একটু তার সাথেও কথা বলি। আপনার সাথে কলিগ আছেন, আপনার পরিচয় একটু দিবেন প্লিজ, একটু কাছে থেকে বলতে হবে, জোরে কথা বলতে হবে।
ডিয়ার লিসেনার, আমি অ্যাডভোকেট সুমন।
ওকে,
একটু আগে একজন সুমন ছিল, আমিও সুমন।
আচ্ছা, তার মানে আজকে 3 জন সুমন মোটমাট, আমাদের সুমন ভাই, আরেকজন গেস্ট সুমন, এবং তারপরে অ্যাডভোকেট সুমন। আচ্ছা, ওকে ফাইন। সো আপনার ঘটনাটা কোথায় ঘটেছিল বা সেটা একটু আমাদেরকে বলুন।
আমার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়। এই ঘটনাটা হাতিয়ার একটা প্রত্যন্ত ফরেস্ট বনের, ওখানে ঘটনাটা ঘটছিল, আমি আবার আমার ফ্রেন্ড লিটন আমরা নদী দেখতে গিয়েছিলাম আর কি। গিয়ে ওখানে আমরা বিকেল বেলা বের হয়েছি বাসা থেকে, নদীর ধারে যাই, ওখানে কিছুক্ষণ ঘোরাফেরার পরে প্রায় সন্ধ্যা হয়ে আসে, আমরা তখন ফেরার মনস্থির করি। আমরা ফিরতেছিলাম, বনের ভিতরে ঢুকছি, ফরেস্ট বন, আপনারা যারা তো উপকূলীয় এলাকা সম্বন্ধে যাদের ধারণা আছে তারা বুঝবেন যে জলোচ্ছ্বাস থেকে বাঁচার জন্য ফরেস্ট বিভাগ একটা বেষ্টনী তৈরি করে, যাতে জলোচ্ছ্বাস আসলে যাতে ভিতরে যাতে পানি না আসে। ওই ধরনের একটা বন দিয়ে হাঁটতেছিলাম, কিছু দূর আসার পর আমরা দেখতে পেলাম যে আমাদের পাশে আমরা যে পথ দিয়ে আসতেছিলাম তার একটু দূরে একজন লোক নামাজ পড়তেছিল। তো আমরা ভাবলাম যে তো ওই লোকটা হয়তো ওই দিকে যাবে, আমরা দাঁড়ালাম এখানে। কিছুক্ষণ দাঁড়ানো থাকার পর লোকটা নামাজ পড়া শেষ হলো, উনি সালাম ফিরালেন, ফিরে আমাদের দিকে আসতেছিল। আমরা সালাম দিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোথায় যাবেন, আপনার বাড়ি কোথায়, মানে চিনতে ছিলাম না, এই জন্য আর জিজ্ঞাসা করলাম। তো উনি আমাদেরকে বললো যে আমার বাড়ি এই যে সামনে ওই বাড়িটা, তো তুমি যে এই বাড়িটা দেখালেন ওই বাড়িটা হলো একটা কবর বাড়ি। আমার ব্যাপারটা মানে কেমন যেন একটু মনে হয়েছিল যে মানে উনি আমাদের সাথে রসিকতা করতেছে তো ভয় দেখানোর জন্য। যে তখন আমরা আমি আমার বন্ধুকে হাত টিপ দিলাম
এবং তিনি একদম পুরোপুরি সাধারণ মানুষের মতো,
সাধারণ মানে ধাড়ি পাকা, সাদা পাঞ্জাবি, একটা লুঙ্গি পরা ছিল। মানে আমার বিশ্বাস হতে ছিল না যে মানে
পান করছেন নাকি সত্যি বলছেন। হ্যাঁ সেটাই,
আমাদেরকে ভয় দেখানোর জন্য হয়তো বলছেন উনি। তো হাঁটতেছি, হাঁটতে কথা বলতেছি, পরে জিজ্ঞাসা করলাম যে আপনি এখানে কখন আসলেন। কিন্তু নামাজ পড়তে আসে, আমি সবসময় এখানে নামাজ পড়ি। এরপরে সেই আমাদেরকে একটা গল্প করেছে যে আসলে আমি হলাম অমুক, যে আপনাদের 91-এর বন্যার কথা মনে আছে কিনা, এলাকায় যে একটা বন্যা হয়েছিল। বললাম হ্যাঁ মনে আছে, আমরা তখন ক্লাস 10-এ পড়ি। আমি বললো যে আমি সন্দীপের মানুষ, আমি সন্দীপ থেকে ওই জলোচ্ছ্বাসে মারা গেছি, মারা যাওয়ার পরে আমি ভাসতে ভাসতে আপনাদের এখানে আসি, এখানে আমাকে দাফন করা হয়েছে। আমার ব্যাপারটা তখন আর বিশ্বাস হতে ছিল না যে এটা আসলে কি ঘটনাটা কি, যে হয়তো ভয় দেখানোর জন্য।
আচ্ছা,
তা হাঁটতেছি হাঁটতেছি ওই কবর বাড়ির পাশে আসার পরে উনি আসতে ওই দিকে চলে গেল। তখন আমাদের মানে প্রচন্ড ভয় লাগা শুরু হয়ে গেল যে সত্যি তো মানে এটা মানুষ না,
উনি যা বলছিলেন তা দেখি সত্যিই হচ্ছে এখন,
মানে উনি ওই বাড়িতে থাকেন।
ওকে,
এরপরে আমরা ভয় আর হাঁটতেছিলাম না, আমরা দাঁড়ায় আছি, উনি ওই দিকে চলে গেল। কিছুক্ষণ পর ওনাকে আর দেখতে পেলাম না।
এই ছিল আপনার ঘটনা। ওকে, সো আমরা এখন কি আমরা একটা অডিও একটা আমাদের কাছে ফাইল আছে, তার আগে আমি বলি যে আমাদের কাছে যিনি আমাদের কাছে বেশ কিছু ইমেল আমরা আজকে পেয়েছিলাম এবং তার মধ্যে একটা ইমেল আমরা বললাম যে আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে আমাদেরকে আমাদেরই একজন লিসনার তিনি আমাদের কাছে পাঠিয়েছিলেন, যেটা হচ্ছে পুনে থেকে পাঠিয়েছিলেন, ইন্ডিয়া থেকে। এবং তার ঘটনাটা এরকম যে পার্কে তারা দুই বন্ধু মিলে বেড়াতে যান এবং একটা অদ্ভুত একটা দৃশ্য দেখেন। তারাও সেখান থেকে জীবন ভয়ে পালিয়ে আসে এবং এক বন্ধুকে কোনোভাবেই সুস্থ করা যাচ্ছিল না। পরে তারা একটা মন্দিরে উপস্থিত হন এবং সেই মন্দিরের পুরুতের মাধ্যমে সাহায্য নিয়ে তারা তাদের সেই যাত্রায় তারা মোটামুটি বেঁচে যান। সো থ্যাংক ইউ এত দূর থেকে আমাদেরকে ইমেল পাঠানোর জন্য। আমাদের আরও একটা ঘটনা আছে, যে ঘটনাটা পাঠিয়েছেন আমাদেরকে একজন মানে নিউইয়র্ক প্রবাসী একজন বাঙালি এবং তিনি অডিও ফাইলটা পাঠিয়েছেন আমাদেরকে। সো তার ঘটনাটা আমরা শুনবো এবং তারপরে আমরা আবারও ফিরে আসছি। সো স্ট্রেট ইন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Hi listeners, I'm Proma from NY and এই ঘটনাটা আমার এন্ড আমার ফ্রেন্ড মারজানাকে নিয়ে। আমরা ইউজুয়ালি সেমি টাইপে হ্যাং আউট করতে খুব লাইক করতাম, আমরা ওখানেই হ্যাং আউট করতাম। তো 29 এপ্রিলে আমরা নর্মাল ভাবে গেলাম ওখানে হ্যাং আউট করতে। 30 মিনিটস পর্যন্ত সব ঠিক ছিল, বাট 30 মিনিটসের পরে আমরা একটু আনকমফোর্টেবল ফিল করলাম। ইটস লাইক আমরা অন্যরকমের সাউন্ড শুনতেছিলাম যেগুলো আমরা নর্মালি শুনি নাই কোনোদিন। প্লাস আমরা ফিল করতেছিলাম যে কেউ আমাদের পাশে হেঁটে যাচ্ছে, আমাদের টাচ করতেছে। বাট আমরা দুজনই ফিলিং গুলো পাচ্ছিলাম, বাট আমরা কাউকে বলি না। লাইক আমি আমার ফ্রেন্ডকে বলি না, আমার ফ্রেন্ডও আমাকে বলে নাই। আমরা হাঁটতেছিলাম, হাঁটতে আমি সাডেনলি শুনি যে কোন একটা বুড়া মহিলার বয়স শুনতে পাই, যে আমার একদম কানের সামনে এসে বলতেছে যে হ্যাভ মার্সি। তো এই সাউন্ডটা পাওয়ার পর আমি একদম পিছনে ফিরলাম, পিছনে ফিরার পর দেখি যে আমার ফ্রেন্ডই ওখানে দাঁড়া আছে আর কেউ নাই ওখানে। সে আমার ফ্রেন্ডকে ওটা বলি নাই, কারণ সে গান ফ্রিক আউট, আমি ওকে বলি নাই। আমরা হাঁটতেছি হাঁটতে পর আমি আমার ফ্রেন্ডকে বললাম যে জানো আমি নট ফিলিং গুড, তো চলো বাসা চলে যাই। তো চলো, তো আমরা হাঁটতেছি হাঁটতে আমরা কোনোদিন আমার সেমিটারিতে লস্ট হই না, আমরা সেমিটারে খুব ভালোভাবে চিনি। তো বাট সেদিন আমার লস্ট হয়ে গেছে, লাইক আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে যে আমরা একদম মানে দুই মাস ধরে আমরা হাঁটতেছি বাট মনে হচ্ছে আমরা একদম সার্কেলের মধ্যেই ঘুরতেছি, ইটস লাইক সেম প্লেস ওভার এন্ড ওভার এগেইন। তো পরে আমার ফ্রেন্ড আমাকে বললো যে কাজ করো যে আমরা বসি কিছুক্ষণ, বসার পরে রেস্ট টেস্ট নিয়ে তারপর আবার রওনা দিই। আমরা বসলাম, বসার পরে সামহাও আমার ফ্রেন্ড আমাদেরকে তাকাইলো, তাকানোর পর বলতেছে যে ডিড ইউ হিয়ার দ্যাট, আমি বললাম যে হোয়াট, এন্ড শি ওয়াজ লাইক আই হার্ড সামওয়ান সে লাইক হ্যাভ মার্সি, এন্ড আই ওয়াজ লাইক মারজানা ডোন্ট ফ্রিক আউট, বাট আমি সেম জিনিসটাই শুনছি, আমি সেম জিনিসটাই শুনছি কিছুক্ষণ আগে। এন্ড দেন আমি বললাম যে একটা কাজ করো, আই ডোন্ট ফিল লাইক সেফ ওভার হিয়ার, সো একটা কাজ করি আমরা আল্লাহর নাম নাও জোরে জোরে, আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিই এখান থেকে, একদম স্ট্রেট রওনা দিই। তো আমরা আল্লাহর নাম নিতে নিতে জোরে জোরে আল্লাহর নাম নিতেছি, এন্ড আমরা একদম সোজা হাঁটা দিছি, আমরা এট লাস্ট আমরা সেমিটারি থেকে বাইর হয়ে গেলাম। বাইর হয়ে গিয়ে ওর বাসা চলে গেলাম, আমার বাসা চলে আসলাম। তো বাসার সাথে আমরা কল দিলাম যে মারজান ইউ ওকে, তো বলছে যে হ্যাঁ আমি ওকে। তো আমরা শুয়ে পড়লাম, শোয়ার পরে আমার তিনটা সাড়ে তিনটা দিকে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙে যাওয়ার পরে আমি দেখি যে আমার আমার রুমের মধ্যে রুমের কর্নারে এক কর্নারে দেখি যে একটা মানুষের ফিগার, অনেক লম্বা অনেক লম্বা, এন্ড একটা ফিগার লাইক ব্ল্যাক একটা শ্যাডো দেখতেছি ওখানে আমি। তো আমি ভাবলাম যে আমার আম মোটামুটি হবে, তো আমি লাইট জ্বালাইলাম, লাইট জ্বালানোর পর ওখানে কেউ নাই। তো আমার গলা একদম শুকায় গেছে, ওই টাইমে মনে হচ্ছে যে আমার গলা একদম শুকায় গেছে, আই ডোন্ট নো ওয়াই। তো পরে আমি পানি খেতে উঠছি, পানি খেতে ওঠার পরে আই লেট মি টেল ইউ ফার্স্ট লাইক আই হ্যাভ আ ক্যাট ইন মাই হাউস, লাইক আমার একটা বিড়াল আছে, এন্ড বিড়ালটা হচ্ছে ওয়ান ইয়ার ওল্ড। যখন ওর সামনে যাই রাতের বেলা, ও ইউজুয়ালি আসে আমার পায়ের সামনে গুড় গুড় করে, আমি ওকে লাইক আদর করি, এন্ড দেন ও চলে যায় ঘুমাইতে। তো আমি গেলাম, সে আমার দিকে তাকায় আসছে অনেকক্ষণ, তাকানোর পর আমি ভাবলাম যে মনে আদর চাবে, তারপর আদর করতে নিলাম, ও একদম চিল্লান দিয়ে উঠলো, মানে চেতে গেল, চেতে যে সে চিল্লান দিয়ে উঠতেছে। তো ইউজুয়ালি চিল্লায় যখন ও আমাদের ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য কাউকে দেখে, লাইক একটা পার্সন যে আমাদের ফ্যামিলি মেম্বার না, তাকে দেখলেই ও ইউজুয়ালি চিল্লায়। তো সে চিল্লাইতেছে অনেক, আর সে আমার পিছনের দিকে তাকায় সে চিল্লাইতেছে, সমানে চিল্লাইতেছে। তো আমি ভয় পেলাম, ভয় পাওয়ার পরে আমি রুমের মধ্যে চলে আসি, রুমের মধ্যে চলে আসে দরজা দরজা লাগায় উপরে ব্ল্যাঙ্কেট দিয়ে, মুখের উপর ব্ল্যাঙ্কেট দিয়ে শুয়ে গেছি। শোয়ার পরে আমি আমার আম্মুর অ্যান্ড পাপা লাইক ওয়ান অ্যান্ড অনলি চাইল্ড, সো আমার আব্বু অ্যান্ড আম্মু দুজনই জব করে। তো স্কুল থেকে আসার পর আমি ইউজুয়ালি একদম একা থাকি, ইটস লাইক আমি এন্ড আমার বিড়াল, এছাড়া কেউ থাকে না বাসার মধ্যে। সো আমি কি করে আমার সব রুমের দরজা লাগানোর পর তারপর আমি শাওয়ার নিতে যাই। তো আমি সেদিন পরের দিন এটা, তো আমি শাওয়ার নিতে গেলাম, শাওয়ার নিতে যাওয়ার পরে আমি যখন বের হয়ে আসছি, লাইক না শাওয়ার নিতে যখন শাওয়ার করতেছিলাম, তখন আমি শুনি যে ডোরের মধ্যে কেউ যেন নক করতেছি, ইটস লাইক রিয়েলি ক্লিয়ার, অনেক ক্লিয়ার একটা সাউন্ড শুনতেছি আমি নকের। তো আমার বাসায় মনে আম্মু আর অথবা বাবা মনে আইসা পড়ছে তো তাড়াতাড়ি, তো আমি বাইর হইলাম শাওয়ার শেষ করে। শাওয়ার শেষ করে বাইর হওয়ার পরে দেখি যে না দরজা দরজা সব থেকে একদম আগের মতনই, বাট বাসায় কেউ নাই। তো পরে আমি আমার রুমের দিকে যাচ্ছি, তখন দেখি যে আমার বিড়াল সে আমার রুমের দর্শনে বসে আছে, বসার পরে সে আমার রুমের দর্শনে স্টেয়ার করতেছে, মানে আমি ওর ডাকলাম ফার্স্ট যে অ্যালেন বলে চিনলাম দিছি আমি, ও আমার দিকে তাকাইছে, তাকানোর পরে সে আবার আমার দরজার দিকে তাকাইতেছে, আমি কাহিনি বুঝলাম না। তো ওইভাবে তাকাইছে যে মনে হয় ও কার জন্য ওয়েট করতেছে যে কেউ বের হবে আমার রুম থেকে। তো আমি পরে দরজাটা খুললাম, দরজা খোলার সাথে সাথে আমার বিড়ালটা আমার রুমে ঢুকলো, আমার রুমে ঢুকার পরে সেই কর্নারটার মধ্যে যে কর্নারে আমি ডার্ক ফিগারটাকে দেখছিলাম লাস্ট নাইট, তো ওই জায়গাটা যাওয়ার পরে সে চিল্লাইতেছে, আবার সেম ভাবে সে চিল্লাইতেছে, সমানে চিল্লাইতেছে। তো আমি এত ফ্রিক আউট হয়ে গেছি, আমি পরে আমার প্যারেন্টসকে কল দিলাম যে আম্মু আমার অ্যালেনে কিছু একটা হয়েছে, সে সমানে কালকে রাতে চিল্লাইতেছে, আমি কাহিনী বুঝতেছি না, তোমার তাতে আসো। তো আমার প্যারেন্টস আসলো, আসার পরে ওকে ডক্টরের কাছে নিয়ে গেল, ডক্টর বলল যে না ইজ ফাইন। তো বাসায় আসছি, বাসায় আসার পরে আমি আমার ঘুমাইলাম, সেম আমি রাতের বেলা ওই ডার্ক ফিগারটা দেখছি আমি সেম ভাবে। তো আমি আল্লাহ নিতে আমি মুখটা লাইক ব্ল্যাঙ্কেট দিয়ে ঘুমিয়ে পড়ছি। তো পরের দিন সকালে স্কুলে গেলাম, স্কুলে যাতে আমার ফ্রেন্ডকে বললাম পুরা কাহিনী যে অ্যাকচুয়ালি আমার সাথে কি হয়েছে ওই দিনের পর থেকে। তো এরপরে ও যেটা বললো সেটা শুনে আমি আরো ফ্রিক আউট হয়ে গেছি, বাট দ্যাট ইজ অ্যানাদার স্টোরি, আই এম গোনা টেল দ্য স্টোরি অ্যানাদার টাইম, সো দ্যাটস অল ফর ইট। আর একটা কথা যেটা আমি যখন স্টোরিটা বলতেছি, আমি আমার রুমে একা, অ্যান্ড আমি স্টিল আই এম ফিলিং দ্যাট সামওয়ান ইজ ইন মাই রুম, লাইক এক্সেপ্ট মি সামওয়ান ইজ দেয়ার, অ্যান্ড আই ফিল লাইক আমার উইন্ডো থেকে like someone is staring at me, so it's kind of okay guys, bye.
ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, আর আমরা পাচ্ছি এসএমএস। আপনারা যারা এসএমএস পাঠাতে চান তারা এসএমএস পাঠাতে পারেন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে আপনার এয়ারটেল বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর সেই সাথে বেশ কিছু নাম আছে কিন্তু জীবন ভাই, শর্ট লিস্ট করে ফেলেছি, তার আগে আমি বলি যে আদর আমাদের লিখেছেন, আদর ভূত আমাদের লিখেছেন যে সুমন ভাই কোন গান একটু মানে যে ভৌতিক টাইপের কোন গান এরকম কিছু শুনবো কিনা, মানে এরকম ভয় লাগবে শুনলে। তো গান শুনে ভয় লাগানোটা মানে বেশ কঠিন, তাই না?
গান শুনে ভয় লাগানো যায়, বেশ কিছু গান আছে ওদের গান শুনলে এমনি ভয় লাগে, মিলা টিলা টাইপের। হ্যাঁ, অসুবিধা নেই, ওটাও পসিবল, ওটা আমরা না হয় নাই শুনি।
আচ্ছা, আর জিন্দা লাশ আমাদের করেছেন কবর থেকে, যে
আর কোথায় থাকতে পারে জিন্দা লাশ।
হ্যাঁ, এবং তিনি লিখেছেন যে আজকে সবাইকে পেয়ে ভালো লাগছে। আর আমি যে শর্ট লিস্টেড করেছি যে কথা, সে কারণে আমাকে পড়ে ফেলি, অপমানিত ভূত অপমানিত ভূত সিলেট থেকে এসএমএস করেছেন, বলছেন খুব ঠান্ডা লাগছে
অপমানিত।
হ্যাঁ, এবং এছাড়াও আরেকটা যেটা, সেটা হচ্ছে ফেসবুক ইউজার ভূত। এই তিনটা মোটামুটি আপাতত
আই ওয়াজ ওয়েটিং যে কবে ফেসবুক ঢুকবে এরা।
তিনটা কি মনে হয় যে কি মনে হয়?
দিস আর গুড নেমস, বাট এখন তো শেষ হয়নি প্রোগ্রাম, রাইট? সেন্ড ইন মোর।
তাহলে যারা পাঠাচ্ছেন তারা পাঠাতে থাকুন, এবং আমি এর মাঝখানে ছোট্ট করে বলে দিই যে আপনারা যদি আজকের শোটা মিস করেন তাহলে পরবর্তীতে আবারও এই শোটা শুনতে পাবেন। আর সেই জন্য যেটা করতে হবে যে এয়ারটেল ইউজাররা ডায়াল করুন 4040 এবং সিলেক্ট করুন চ্যানেল 22 আপনার এয়ারটেল কানেকশন থেকে, এবং আবারও এই শোটা আপনি শুনুন। আর আপনারা যদি যারা হচ্ছে কলার টিউন বা মাই টিউন হিসেবে আমাদের এয়ারটেল যে আমাদের যে ভূত এফএম এর টিউনটা রয়েছে সেটা যদি ইউজ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে মেসেজ পাঠাতে হবে, ভূত এফএম টিউন কোড is 92125, এজন্য আপনাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে 92125 এবং সেন্ড করতে হবে 3123 নম্বরে। আরো কিছু এসএমএস আছে, আমাদেরকে এসএমএস করেছেন ঘর মোটকে দেয়া ভূত মাইমন সিং থেকে, কি মনে হয় ফাহাদ, এবং তারা শুনছেন আমাদেরকে। সুমন ভাইয়া তিনি একটা প্রশ্ন করেছেন যে, আচ্ছা সুমন ভাইয়া, আচ্ছা এটা মনে হয় অন্য একটা সুমন ভাইয়ার কথা বলছেন, তার উপর কারোর উপরে রাগ করে তিনি ভূত এফএম শুনছেন না। ওকে, আচ্ছা অচিন,
আমার উপর রাগ
অচিন ভূত লিখেছেন, অচিন ভূত লিখেছেন ফ্রম সিলেট থেকে যে আমরা তিন বন্ধু না, এখানে আবার আপনার উপর মানে সুমন লিখেছে যে ভাইয়া প্রিয়া বা এরকম কারো একজনের উপর রাগ করে,
আরেকজনের উপর রাগ করে,
যিনি এসএমএস পাঠিয়েছেন তার নাম সুমন।
ও আচ্ছা আচ্ছা, আরেকজনের উপর রাগ করে ভূত এফএম না শোনার
কোনো কারণ নেই। আচ্ছা, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন অচিন ভূত, আমাদেরকে এসএমএস করেছেন সজল ফ্রম বসুন্ধরা থেকে, এছাড়াও সাদিক রেজা সিলেট থেকে এসএমএস করেছেন, অ্যাকাউন্ট হ্যাকার ভূত আমাদের এসএমএস করেছেন,
কোশ্চেন দ্য মেশিন ফাংশন ছিল দেখছেন স্যার।
ওকে, এছাড়াও ইউকে পিশাচ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি যে বেস্ট ফ্রেন্ড নিকিতা, এছাড়াও এসএমএস করেছেন তুর্জয়, এছাড়াও স্ক্র্যাপ ভূত আমাদের এসএমএস করেছেন, প্রতিকৃতি ভূত এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন আসিফ বন্যা, এছাড়াও এসএমএস করেছেন তমা সহ আরো অনেকে। আমরা এখন সরাসরি কিছু ঘটনায় চলে যাই না
সবাই?
হ্যাঁ, ঘটনায় ডেফিনেটলি যাবো। ওই জন্য আমার ফেসবুকে কার সাথে নিয়ে কথা হচ্ছিল, দুজনের সাথে কথা হচ্ছিল ভূত এফএম নিয়ে, আমি বললাম যে তোমাদের নামে বলবো, বাট নাম তো ভুলিস, নামটা একদম মুসলিহ
জীবনের সাথে
সুক্ত আর শম্পা মুসলিহ, আমি ঠিক মনে নেই মুসলিহ নাম, বাট নামটা আমি আবার মনে করে নেক্সট টাইম বলবো, মুসলিহ সুক্ত আর শম্পা মুসলিহ। এনিওয়েজ, হোপফুলি তারা শুনতেছে, নাম ভুল হয়ে থাকলে সরি, বাট দেন অ্যাগেন আমরা তো সেলিব্রিটি মানুষ, আমরা একটু ভুল টুল, আমাদের নিয়ম আছে, আমরা এটা করলে আমাদের জন্য জায়েজ, রকস্টার আফটার অল। আজকে আমরা যখন আসছিলাম গাড়ি করে তখন আমরা চিন্তা করতেছিলাম যে আমরা যে ভূত এফএম এ যে আমরা যাবতীয় স্টোরি বলি, অনেক ঘটনা বলি, হাউ অ্যাবাউট যে আমরা যদি একটা সাবজেক্টের উপর কনসেন্ট্রেট করি এক একটা এপিসোডে, এটা কিরকম
হয়? আমার মনে হয়
মানে প্যারানর্মাল বলি বা আনএক্সপ্লেইনেবল যেসব জিনিসপত্র হয় আনএক্সপ্লেইন, এগুলো যদি আমরা একটা একটা করে সাবজেক্ট ধরি এক একটা এপিসোডে এবং সেটার উপরেই যদি আমরা আলাপ করতে থাকি, সেটার ব্যাপারে কারো কোনো কোশ্চেন থাকলে করলো বা কোনো গল্প থাকলে বললো, তাহলে মনে হয় একটা ইন্টারেস্টিং জিনিস করা যেতে পারে। সো আজকে যখন আসছিলাম তখন আমরা চিন্তা করলাম যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, যে কেউ একজন মারা গিয়েছে অথবা দেখা গেল যে আসলে মরে নাই, মানুষজন মানে মনে করছিল মরে গেছে তারপর আবার জ্ঞান ফিরছে, এই টাইপের জিনিসপত্র হয়। সো এগুলো নিয়ে কথা বললে কেমন হয়? কজ এই স্পেসিফিক সাবজেক্টটা নিয়ে আমরা ভূত স্ট্রিম লাস্ট বেশ কয়েকদিন ধরে আমরা একটু পড়াশোনা করছি বা একটু খোঁজখবর নিচ্ছি যে কারো এরকম হয়েছে কিনা এই ব্যাপার। সো এটার জন্য আমরা কয় জায়গায় গিয়েছি, কয়েকজনের সাথে কথা বলেছিলাম। সো তখন আমরা আলাপ করছিলাম যে এরকম একজনের কাছে গিয়েছিলাম একটা ঘটনা শুনতে, যে ওর গল্পটা বললে কেমন হয়। এনিওয়েজ ওইটা আমাদের হাতে যে সময় থাকে আমরা বলবো, বাট এর আগে এই অলমোস্ট নিয়ার মানে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স এই টাইপের একটা ঘটনা আমি বলি। এটা আমাদের খুবই কাছের একজন মানুষের ঘটনা, এটা প্রায় 6 বছর আগের কথা। যার কথা বলছি সে খুব অসুস্থ ছিল অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট তার অবস্থা এতই খারাপ ছিল যে ডক্টর ইনফ্যাক্ট তাকে একটা টাইম ফ্রেমের মধ্যে ফেলে দিয়েছিল, বলেছিল যে অনেক জায়গায় গিয়েছে ট্রিটমেন্টের জন্য সুস্থ হতে পারছে না। তো শেষে ডক্টর একটা টাইমের মধ্যে দিয়েছে যে 8 মাসের মতন বাঁচবে এরকম একটা অবস্থা।
আচ্ছা,
ফ্রেন্ডের তো অবভিয়াসলি সে আপসেট এরকম একটা অবস্থা। তা একদিন যেটা হয় যে আমাদের আরেকটা ফ্রেন্ড মানে ওর খুব ক্লোজ ফ্রেন্ড, সে রাতের বেলা হঠাৎ করে সবাইকে কল, ওই ফ্রেন্ডটাকে কল দেওয়া শুরু করে যে 3:30 এরকম কোন একটা টাইম আমার মনে নেই, কল দিতে থাকে যে কিন্তু ওর ফোনে ধরে না, সে ফোন ধরতেছে না। তখন তার খুব খারাপ লাগছে যে সামথিং ইজ রং এরকম মনে হচ্ছে। সে থাকতো ওদের বাসার দুটা গলি পরেই। তো সে কি মনে করে ওই রাত্রেবেলা তখন বাজে বোধহয় 3:30-4 এরকম একটা কিছু হবে, সে ওদের বাসায় যায় এবং ওর খুব ক্লোজ ফ্রেন্ড এবং ওই ফ্রেন্ডটা পুরো একটা অ্যাপার্টমেন্টে একা থাকতো, আর কেউ থাকতো না, মানে নট ইভেন একটা কাজের লোক পর্যন্ত। সো সে এবং তার কাছে একমাত্র অ্যাপার্টমেন্টের চাবি তো ছিলই, প্লাস বেডরুমের চাবিও তার কাছে একমাত্র ছিল, আর কারো কাছে বেডরুমের চাবি ছিল না, তার আরো দু একটা ফ্রেন্ডের কাছে অ্যাপার্টমেন্টের চাবি ছিল যে মাঝে মধ্যে তার আসতে পারত। সো সে কি মনে করে এদিক ওদিক ফোন করেও সবাই বলছে যে না তার সাথে কোন রকম যোগাযোগ করতে পারছে না, তখন সে রাতে বের হয়ে যায়, ওর বাসায় যায়। বাসায় গিয়ে অ্যাপার্টমেন্ট খুলে খুলে ডাকে, দেখে যে বেডরুম বন্ধ, অনেকক্ষণ নক করে খুলতেছে না। কিছুক্ষণ পর খোলার পর বেডরুম তখন সে খুলে, নক টক করে যখন খুলছে না তখন সে বেডরুম খুলে দেখে যে সে ওর ফ্রেন্ডটা মাটিতে উপুর হয়ে পড়ে আছে, চারিদিকে বমি টাইপের অবস্থা। মানে তখন সে গিয়ে সাথে সাথে করে ধাক্কা দেয় যে কি হয়েছে, উঠো উঠো এরকম বলছে। তখন সে নড়ছে না কোন রকম, মানে কোন রকম রেসপন্স নাই আর কি। কিছুক্ষণ পরে সে পালস ধরে, মানে পালস চেক করে, হার্টবিট চেক করার চেষ্টা করে, অনেক কিছু করতে করতে একটা সময় অ্যাকচুয়ালি সে রিয়েলাইজ করে যে অ্যাকচুয়ালি তার ফ্রেন্ডটা বেঁচে নাই।
ও মাই গড,
হ্যাঁ। সো ওইটার পরে সে তো ওখানে কেঁদে দেয়, কেঁদে দিয়ে কাঁদতে কাঁদতে বলে যে এটা কি করলি, বুঝলা এটা কি হলো এরকম বলতে বলতে সে ওই যে মানে হতাশ হয়ে মানে হাত দিয়ে একটা কিল দেয় দুইটা হাত দিয়ে মুঠি করে। সো ওই যখন ওই বুকের মধ্যে পাঞ্চ করে তখন সে এরকম করে উঠে নাকি নিঃশ্বাস নেওয়া শুরু করে আর কি। সো তারপরে সাথে সাথে অ্যাম্বুলেন্স আনা হয়, ওকে হসপিটালে পাঠানো হয়। এনিওয়েজ ফ্রেন্ডটা বেঁচে যায় আর কি, অ্যাকচুয়ালি পরে এখন বহাল তো বিয়েতে বেঁচে আছে। যেটা হয়েছিল সেটা হচ্ছে যে
উনি তো একদম মানে মৃত্যুর মোটামুটি কাছাকাছি চলে,
হ্যাঁ, বাট আমাদের ওই ফ্রেন্ড বলতেছে কি যে না মানে আমি দেখছি সে মারা গেছে, মানে কোনো সন্দেহই নেই সে বাইসে ছিল, মানে আমি জানি কিছুক্ষণের জন্য হইলো তার পালসেস কিছু ছিল না, এবং আজব ব্যাপার হচ্ছে যে ওকে যখন হসপিটালে তারপরে দিন ওর গ্যান্টেন ফিরে মানে যখন একটু স্টেবল হয় তখন সে প্রথমে কোনো কথাই বলছিল না, কারোর কাউকে ঠিক মতো চিনতে পারছিল না, মানে কেমন জানি। সো প্রায় 48 hours 72 hours পরে, দুই তিন দিন পরে সে তাকে বাসায় পরের দিনই নিয়ে আসে, বাসাতেও প্রায় দুই দিন লাগে ওর নর্মাল হতে।
আচ্ছা,
সো নর্মাল হওয়ার পরে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে যে আমাদের ফ্রেন্ডটা এর আগে যেরকম ছিল তার কথাবার্তা ঠিক না, সে যে টাইপের মানুষ ছিল খুব ইন্ট্রোভার্ট টাইপের, একটু চুপচাপ, বেশি কথা বলে না, এই টাইপের ছিল। বাট তার মধ্যে একটা চেঞ্জ আসে, ওই চেঞ্জটা এখনো আমরা সবাই ফিল করি, আমরা এখনো দেখি। ও খুব ফটফট কথা বলে, এবং আগে ব্যাপারটা সে খুব ডিপ্লোম্যাটিক টাইপের ছিল, মানে তার সামনে অনেক কিছু হয়ে গেলেও সে মুখ খোলার চেষ্টা করতো না, চুপচাপ থাকতো, এবং মানে কেউ তার জন্য একটা ক্ষতিও করে আচ্ছা রেখেছে, করে ফেলছে, কোনো ব্যাপার না, বুঝলাম যে তুমি আমার ক্ষতি করছো, ইটস ফাইন, ওকে, ঠিক আছে, মানে এরকম একটা ব্যাপার ছিল। বাট তারপর থেকে তার মধ্যে একটা চেঞ্জ আসে, চেঞ্জটা হচ্ছে যে কাউকে এক পয়সা ছাড় দেয় না, মানে টাকার ব্যাপার বলছে না, মানে কোনো ব্যাপারে, মানে কেউ তার সামনে, মানে ও হচ্ছে এরকম, তার সামনে গিয়ে যদি বলি যে আমাকে কি তোমার অপছন্দ হয়, তখন তার যদি অপছন্দ হয় সে বলবে যে হ্যাঁ, তোমাকে আমার বেশ অপছন্দ হয়,
মানে যা সত্যি একদম
ওর যেটা মনে হয় সেটা ওইটাই বলে, ও মুখের মানে মাথার মধ্যে কিছু রাখে না।
আচ্ছা,
এই চেঞ্জটা আমাদের মধ্যে খুব ধাক্কা লাগছিল আর কি, যে এরকম একটা চেঞ্জ। এবং আমরা অনেকবার জিজ্ঞেস করছি, মানে আমরা মানে আমাদের সার্কেলের সব অনেকেই, যে ওই যে সময় তার সেন্স ছিল না, যে সময় মানে আমাদের এক ফ্রেন্ড মনে করেছিল সে মারা গেছে, ওই সময় সে মানে কি কিছু কি দেখছে না, আমরা অনেক সময় গল্পে পড়ি না যে একটা টানেল ওই সাইডে
পড়ে যাচ্ছি এরকম অনেক কিছু,
তো ওই ধরনের আমরা তো অনেক কিছু শুনি। তো আমরা অনেকবার জিজ্ঞেস করেছি, সে অনেক বলে না। তারপরে সে একদিন বলল যে না, অ্যাকচুয়ালি আমি টানেল টানেল কিছু দেখি নাই, আমার সেটা মনেই নেই কিছু, বাট তার ঝাপসা একটা জিনিস মনে আছে, এটা সেটা স্বপ্ন দেখছে বললো। বললো যে আমি তো আর মরি নাই, যে আমি মরার পর একটা জায়গায় গেছি, সে ওটা বিলিভ করে না, ওটা আমি বেঁচে ছিলাম, বাট ওই যে ঘুমের মধ্যে বা ওই যে সেন্স চেঞ্জ ছিল না, সে যেটা দেখেছে মানে ওদের ওর রুমের বেডের ঠিক মাথার পাশেই লম্বা লম্বা একটা ইয়ে ছিল, সোফা ছিল, টু সিটার সোফা। হ্যাঁ, তো সে তার মনে আছে যে সে সোফাতে শুয়ে আছে, সরি বিছানাতে শুয়ে আছে, তো সে যখন মাথাটা বাম দিকে ঘুরায় ঘুরানোর পর দেখেছে সোফাতে একটা লোক বসা, সে হচ্ছে শর্ট মতন একটা লোক, স্বাস্থ্য ভালো, মোটাসোটা, গোলগাল, কালো এবং মোচ আছে, মাথায় চুল কম, এবং মোস্ট প্রবাবলি মুখে বসন্তের দাগ আছে অনেক, এই টাইপের একটা লোক। লোকটার হাতে একটা ঘড়ি, এবং ঘড়িটা আবার সিকো সিলভার কালারের, মানে এত ডিটেল আমরা জানি আর কি ঘটনাটা, এবং ঘড়িটা অনেক লুজ, সে বারবার ঘড়িটা হাতটা নাড়াচ্ছে আর ঘড়িটা মানে নড়ছে আর কি, এই সাইড থেকে ওই সাইড চলে যাচ্ছে, সে বারবার ঘড়ির দিকে তাকায় আর হাত নাড়ে, এবং ঘড়ি বারবার বলছে যে চলেন চলেন, আপনার টাইম হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে, বারবার তাকে ঘুরাচ্ছে। তো সে জাস্ট এই ঘটনাটাই বলছে যে আমি এতটুকু জানি, আর কিছু জানি না, আর আর কিছু জানলেও সে আর কাউকে বলে
নাই।
আমাদের অনেক ভ্রমণ হয়েছে যে সে হয়তো আরো কিছু দেখছে, বাট বলে নাই। বাট ওই আজব ব্যাপারটা বা একটু ইন্টারেস্টিং ব্যাপার সেটাই যে ওর যে চেঞ্জটা, এইটা আবার আমাদের মানে তখন তার আশেপাশে আমরা যারা ছিলাম আমরা সবাই কিন্তু জানি যে ওর যে একটা চেঞ্জ আসছে, সে বহাল তবিয়তে এখনো বেঁচে আছে, আল্লাহর রহমতে সবকিছু ভালো, সে
এটা বিরাট চেঞ্জ আছে,
কিন্তু ওর মধ্যে একটা, এবং এই দুই তিন দিনের মধ্যে একটা মানুষ এরকম চেঞ্জ চিন্তাই করে
না, এটা তো অসম্ভব, সারা জীবন একটা মানুষকে একরকম দেখলাম করে।
সো এবং নর্দের যে আমরা 8 বছরের একটা বাচ্চাকে দেখলাম চেঞ্জ হইতে, এটাও না, একটা বয়স্ক একটা লোক, তাই না? মানে সো এটা একটু ইন্টারেস্টিং ব্যাপার ছিল, এটা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স এর একটা স্টোরি জানতাম, এটা বললাম। আর এখন আমরা একটা একটা ঘটনা বলি, আপনি SMS পড়বা?
হ্যাঁ, SMS পড়ে ফেলে তাহলে,
আমরা অনেক কয়েকটা SMS পড়ি,
আমরা কয়েকটা SMS পড়ি। আমাদের পাগলা ভূত লক্ষ্মীপুর থেকে SMS করেছেন, তারপরে আমার পরিহা, তারপরে তিনি SMS করেছেন, সোহানা ধানমন্ডি থেকে SMS করেছেন। আচ্ছা, তিনি একটা ফেরদৌস আমাদের SMS করেছেন, এছাড়াও আমাদের SMS করেছেন তিশা, এবং আমাদেরকে SMS করেছেন বাচ্চা জিন। আচ্ছা, বাচ্চা জিন হবে, এটা বাচ্চা জিন SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন, ভূতের রানী আমাদেরকে, এছাড়াও SMS করেছেন, দেখতে পাচ্ছি ইলেকট্রিক ভূত, এছাড়াও দেখতে পাচ্ছি যে হাবিজ রানা, আচ্ছা নেম হচ্ছে হাবিজ রানা, তিনি SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি পেটুক ভূত খুলনা থেকে,
এবং
এবং আমাদেরকে লাইভ ভূত এস এম এস করেছেন, এছাড়াও ডিস্কো ফকির ভূত এস এম এস করেছেন, এছাড়াও কৌশিক কৌশিক মাথা এস এম এস করেছেন, এছাড়াও আমাদেরকে রাজাকার ভূত এস এম এস করেছেন, এস এম এস করেছেন খুলনা তানজি সাইমা, এছাড়াও খুলনা থেকে আচ্ছা তানজি সাইমা মোহের নাম আর খুলনা থেকে এস এম এস করেছেন, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন উত্তরা থেকে কনক চন্দ্র, এছাড়াও এস এম এস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি যে জিলাবি ভূত ছেঁকা খাওয়া ভূত এস এম এস করেছেন আমাদেরকে, নীল পলিশ ভূত এস এম এস করেছেন আমাদেরকে, টাঙ্কিবাজ ভূত এস এম এস করেছেন, এছাড়াও আরো অনেকে অনেক ভূত এস এম এস করেছেন আমাদের দেখতে পাচ্ছি। সুতরাং আপনি যদি এস এম এস
হাউসকিপার ভূত ব্ল্যাক এন্ড হোয়াইট ভূত ফ্রম
1960 বাহ চমৎকার। আমরা আবারও এস এম এস নিয়মটা বলে দিচ্ছি, আপনি যদি এস এম এস করতে চান তাহলে শাউট লিখুন সেখানে, তারপরে টাইপ করুন আপনি মেসেজ অপশনে গিয়ে টাইপ করে শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। যদি আমাদেরকে ইমেইল করতে চান তাহলে আপনারা ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম এখানে ইমেইল করুন, আর এটার স্পেলিং হচ্ছে BH WTFM at the rate radiofurti.fm. আমাদের এছাড়াও আরো অনেকেই এখনো দেখতে পাচ্ছি এস এম এস করছেন আমাদেরকে, পরব এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এস এম এস করেছেন বিজনেস ভূত, কিং অব দ্য ভূত এস এম এস করেছেন, এস এম এস করেছেন নিঃসঙ্গ নিঃসঙ্গ ভূত আর কি, এছাড়াও পার্সপেকটিভ ভূত আমাদের এস এম এস করেছেন, তারপরে প্রিজারভেটিভ ভূত এস এম এস করেছেন, জ্ঞানী ভূত এস এম এস করেছেন, এছাড়াও
রাজাকার ভূত,
হ্যাঁ রাজাকার ভূত,
রাজাকার ভূত তো নাই, দেয়ার অল অ্যালাইভ এন্ড ওয়েল
ম্যান রোমিং অ্যারাউন্ড ফ্রি,
ডক্টর জাকির অ্যান্ড রুমানা আমাদের এস এম এস করেছেন ফ্রম বরিশাল থেকে, এছাড়াও আমাদেরকে অ্যাঞ্জিলো সিলেট থেকে এস এম এস করেছেন, সুমন ভাই যদি সিলেটে আসেন তাহলে একটা জায়গা আছে তিনি বলছেন, সেই জায়গাটার নাম হচ্ছে মালনি সরা একটা জায়গা আছে, যদি যান তাহলে অনেক ঘটনা পেতে পারেন এবং তিনি এটাতে যেতে অনুরোধ করেছেন আর কি।
মালনি সরা না মালনি ছড়া,
মালনি ছড়া হবে সম্ভবত, হ্যাঁ কিন্তু এস দিয়ে, হ্যাঁ ছড়া হবে মালনি ছড়া,
আচ্ছা হইতে পারে। এনিওয়েজ আমি কিন্তু সিলেটে যাই, ইনফ্যাক্ট আমি লাস্ট 3 সপ্তাহে 2 বার সিলেট গেছি,
ইনফ্যাক্ট আমি নেক্সট উইক,
আমি গত পরশু দিন আসছি এবং জীবন যাচ্ছে, সো ফাইন আমরা এটা
লুক ইনটু ইট, হ্যাঁ
সেটাই। তাহলে আমাদের সিলেটের যে সমস্ত হন্টেড জায়গাগুলো আছে সেই জায়গাগুলো নিয়ে আমাদের লিখুন, এস এম এস করুন এবং ইমেল করুন আমাদেরকে যে কোন জায়গাগুলোতে যাওয়া যেতে পারে, এরকম আপনারা লিখতে পারেন, এখনো হাতে সময় আছে আর কি। এছাড়া আমাদেরকে পাওয়ার সেভিং ভূত এস এম এস করেছেন, সায়েন্টিস্ট ভূত এস এম এস করেছেন, বেস ভূত এস এম এস করেছেন আমাদেরকে, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি যে ভূতের বস, আচ্ছা ভূতের বস এস এম এস করেছেন, আনিকা এস এম এস করেছেন আমাদেরকে শান্তিনগর থেকে, এবং তিনি বলছেন যে সুমন ভাই আসবে শুনে 11টা থেকে ভূত এফ এম এর জন্য ওয়েট করছি,
আমার খুব ভালো লাগলো,
হ্যাঁ কজ সুমন ভাই
11টার সময় জানতাম না,
কিন্তু গত সপ্তাহে বলে গেছেন, তারপরে বলছে যে কক্সেস বাজারের ওই ঘটনা শোনার জন্য তিনি বসে আছেন 11টা থেকে, কারণ গতবার বলেছিলেন এরকম এই জন্য। এছাড়াও জীবিত ভূত আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন পলিটিক্যাল ভূত ফ্রম বরিশাল,
পলিটিক্যাল ভূত একটা ছিল লেগ স্পিনার ভূত ফ্রম ক্রিকেট গ্রাউন্ড,
সেটাই আপনার কি মনে হয় আছে কোনটা
আজকে অনেক ইন্টারেস্টিং আসছে,
ইন্টারেস্টিং আছে আসছে আর কি,
আমার মনে হয় আমার কাছে যত যাই বলো আমার কাছে কিন্তু অপমানিত
অপমান আমার কাছে
এখনো
পর্যন্ত
হ্যাঁ
জিন্দালাস ফ্রম কবর, কিন্তু অপমানিত ভূত মানে কেমন একটা ব্যাপার, মানে ভূত বললে অপমান করলেন ভূতটা কি মানুষ ব্যাপার আর কি। তো যাই হোক আমরা আবার ঘটনায় চলে যাই, একটা ছোট্ট ব্রেক নিবো না, ছোট একটা ব্রেকের পরে আমরা ফিরে আসছি আবারও, তো স্টে টিউন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। হন্টেড বাই এয়ারটেল, আর এখন আমরা আমি মাসুম তো আছি, সেই সাথে আছেন ভৌত স্ট্রিমের, আজকে আমরা খুবই লাকি যে সবাই আছেন এখানে উপস্থিত, আর সেই সাথে আমাদের গেস্টরা তো আছেনই, আমরা একে একে সবার কাছে ফিরে আসার চেষ্টা করব। তার আগে বলি যে আপনাদের এস এম এস আপনারা আমরা পাচ্ছি এবং আপনারা অসংখ্য এস এম এস পাঠিয়েছেন, আমার মনে হয় যে সবার মানে সবাই মোটামুটি মনে হয় পেয়ে যাবেন এখন নামগুলো, এবং আমি সেই নামগুলো বলছি। আচ্ছা, ভূতের ডক্টর কান্তা আমাদের এসএমএস করেছেন ফর্ম রাজশাহী থেকে, যে সুমন ভাই কক্সেস বাজারের ঘটনা যদি আজকে না বলেন তাহলে মেডিসিন দিয়ে পাগল করে দেবো।
আচ্ছা, দরকার হবে না।
আর ভাইয়া, আমি সাইফুর রহমান, আমার আব্বু আম্মু ভাই ও ভাবিকে দিয়ে ভূত এফএম শুনছি। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন নাইস ভূত চিটাগং থেকে, যে এসএমএস না পড়লে একশোটা জিন চালান দিবেন। হায়ার ম্যাথ ভূত, এবার আমি নামগুলো বলছি, হায়ার ম্যাথ ভূত, হ্যাঁ হায়ার ম্যাথ ভূত অন্তু ম্যামন সিং থেকে এসএমএস করেছেন। জিব্রান, হাউ আর ইউ?
I'm fine, how are you?
আচ্ছা, এছাড়াও এরপরে এসএমএস করেছেন নীলজ্জ ভূত ফ্রম বরিশাল। সিলেট থেকে, সিলেটের বালাগঞ্জে যদি আপনি আসেন সুমন ভাই তাহলে এখানেও অনেক কিছু পেতে পারেন। সিলেটের বালাগঞ্জের কথা,
বালামগঞ্জ কি
বালাগঞ্জ?
বালামগঞ্জ।
লিখেছেন যে জাস্ট গানটার প্রশংসা করেছেন আর কি, এবং তিনি সেই গানটা ডেডিকেট করেছেন তার এক্স বয়ফ্রেন্ড কে। অলরাইট,
ওকে। আচ্ছা,
এখন দুটো নাম সাকিব ভাইও শুনেন একটু, যে দুটো নামের মধ্যে থেকে কোন নামটা দেয়া যায়। আগের তো নাম আছেই, ওই যেগুলো নাম পড়েছি আমরা, একটা হচ্ছে ধামাচাপা ভূত, ধামাচাপা ভূত, আর একটা হচ্ছে লিখেছেন ধামাচাপা ভূত প্রেস মিডিয়া পুরো নাম তার। আর আরেকজন লিখেছেন নোয়াখাইল্লা ভূত, এবং এই দুটোর মধ্যে আর আগে তো শুনেছেন যে অপমানিত ভূত আছে, ধামাচাপা ভূত প্রেস মিডিয়া, এটা মনে হয় কি মনে হয়?
আমার অপমানিতটা এখনো অনেক ভালো লাগছে,
অপমানিত
মানে জয়েন্টলি তুমি দুজনকে সালাম দিতে পারবো না দুইটা?
দেখি এটা যদি কন্ডিশন
সাপোর্ট।
আচ্ছা, ওয়ান উইনার না? আচ্ছা
আচ্ছা, ইউ মাস্ট হ্যাভ রুলস।
আমরা ঘটনায় যেতে পারি, ঘটনায় যাবার আগে আমারও কিছু কথা আছে, যে এসএমএস নিয়ে অনেক কথা হয়, যারা যারা এসএমএস করে ওদের নাম বলা হয়, বাট কখনো যারা যারা এসএমএস করে না ওদের নাম বলা হয় না, এটা ঠিক হচ্ছে না। সো কারা কারা এসএমএস করে নাই আমি এটা বলতেছি। সানি Warriors or bassist or warrior? He warriors or bassist? Jaiyat, Sani, you have SMS Corona, you have to do a bad job. Then SMS Corona is Alif, SMS Corona is Faisal, SMS Corona is Tunu, SMS Corona is... SMS Corona is Shire Aman, this Shire, you have SMS Corona. Okay, Shire, when you say Shire, actually, we are quite close, little brother. Our brother, almost, try almost, or Chulkom, because our brother is not going to be. মাথা চুলকাম, যাই হোক, শায়ের সাথে একটা ঘটনা ঘটছিল, এটা নিয়ে বলি। সেটা হচ্ছে যে শায়ের একটা খুব ভালো মোবাইল ফোন ছিল, হ্যাঁ, অনেক জোস। তো আমার সাথে শায়ের যখন ফার্স্ট যখন দেখা হয় তখন সে যেটা করে যে ওই ফোন দিয়ে আমার একটা ছবি তুলে।
আচ্ছা,
এ বহুত দিন আমরা চিটাগাং থাকতো, তখন এখনো চিটাগাং থাকে, যাই হোক, আমরা আড্ডা দিতেছি, সে কয়েকটা ছবি তুলে, ছবি তোলার পরের থেকে তার ওই মোবাইল ফোনে প্রবলেম হওয়া শুরু করে।
আচ্ছা,
সিরিয়াসলি প্রবলেম হওয়া শুরু করে, এবং আলটিমেটলি একটা সময় তার ওই মোবাইল ফোনটা মানে ফালা দিতে হয়, মানে সে আর ইউজ করতে পারেনি। সে অনেকবার বলছে, দেখেন শোন ভাই, যে আপনার ভূতিস টিম এই ভূত এফএম এগুলোর জন্যই আমি এখানে আপনার ছবি দিচ্ছি, আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, বাট কি আর করা, কিছু করার নাই, এখানে এয়ারটেল যদি একটা ফ্রি ফোন দেয় তাহলে ধন্যবাদ।
ওকে,
আর ও আরেকটা ইন্টারেস্টিং কথা বলছিল, যে ও জীবনে আগে কোনো স্বপ্নে ওই আজে বাজে স্বপ্ন দেখতো না, বাট আমার সাথে তার পরিচয় হওয়ার পরে সে নাকি তিনবার জিন টিন দেখছে স্বপ্নে।
আই হ্যাঁ,
তো মানে একেবারেই কমফোর্টেবল না, কিন্তু সে আমার ছোট ভাইয়ের মতো দেখতো, খালি চুল কম, এছাড়া সব ঠিক আছে। এনিওয়েজ, এটা আমি একটা কথা বললাম। সো আপনাদের যাদের নাম বললাম, যারা যারা এস এম এস করেন নাই, ওরা আবার নেক্সট টাইম অবশ্যই এস এম এস করবেন আমাদের, প্লিজ। এখন আমরা গল্পে যাই। অনেকেই জানতে চাচ্ছে যে লাস্ট উইকে যে আমি যখন কক্সবাজার, অ্যাকচুয়ালি কক্সবাজার না, আমি একটু টেকনাফার কক্সবাজার মাঝখানে একটা গ্রামের মধ্যে ছিলাম।
আচ্ছা,
সো ওইখানে কি হয়েছে ওইটার ঘটনা? সো ওইখানে অনেক ইন্টারেস্টিং আমি জিনিস আবিষ্কার করছি একটা, এটা মানে এখন পর্যন্ত আমরা অনেকবার অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় রাতে থাকতে হয়েছে আমাদের, অনেক জায়গায় রাতে যেই পরিমাণ মশার কামড় খেতে হয়েছে মানে এরকম অবস্থা। বাট ওইখানে যে মশার যে কামড়গুলো খেয়েছে এরকম ইন্টারেস্টিং মশা আমি জীবনে দেখিনি, মানে ভয়ঙ্কর মশার কামড় খেয়েছি, কোনো ঘটনা ঘটে নাই, কিচ্ছু হয় নাই, মানে কিছুই হয় নাই, সবাই ওয়েট করতেছে যে কক্সবাজারে কি হয়েছে জানাতে। আই এম সরি টু সে, কিচ্ছু হয় নাই, মানে আমার খুব ইচ্ছা করতেছে একটা বানায় কিছু বলতে, বাট ওটা ঠিক হবে না, কিছুই হয় নাই, আমি অনেক অনেক মশা দেখছি, মানে ওরা কামড়াইছে আমাকে অনেক কিছু। এটা হচ্ছে কক্সবাজারের কাহিনী।
আচ্ছা,
বাট থিং ইজ, আজকে আমার কক্সবাজারের কাহিনী বলবো না, এই জন্য আমি আসিনি। আমাদের একটা ইনভেস্টিগেশনের কথা বলবো, আমরা করেছিলাম কয়েকদিন আগে, তো এই ইনভেস্টিগেশনের কথাটা বলা হচ্ছিল না অনেক কারণে। তো আজকে যেহেতু নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে কথা হচ্ছে,
জি,
তো আমার ধারণা আমাদের এই স্টোরিটা
বলা হচ্ছিল না শুনে, বিকজ ইট ওয়াজ আ ভেরি ভেরি ক্রেজি থিং টু ডু, মানুষকে আমরা জানাতে চাই না যে আমরা কতটা ক্রেজি।
আমার কাছে এখনো মনে হচ্ছে
স্পেশালি ইউ শুনুন,
হ্যাঁ স্পেশালি ইউ, আমরা বলছিলাম না মানুষদের,
না যাই হোক আমি বুঝতেছি কেন তারা আমার সাথে এরকম ভাবে ব্যবহার করছে, ওইটা একটা কারণ মোস্ট প্রবলি আছে। আমার কাছে অতটা ইয়ে লাগে না, আমার কাছে মনে হয় জিনিসটা যা করছে খুব মজার একটা জিনিস, কিন্তু কোনো কারণে ওদের ধরনের এটা মজা হয় না। এনিওয়েজ আমি ঘটনাটা বলি, ঘটনা হচ্ছে যে ওই আমরা যেটা বলছিলাম যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে আমরা অনেক খোঁজ খবর নিচ্ছিলাম, আমরা এক ভদ্রলোকের খবর পেলাম 71 তার অ্যাকচুয়ালি ইয়েতে থাকতো, টাউনে থাকতো, বাট 71 যুদ্ধের সময় তারা চলে গিয়েছিল গ্রামে।
আচ্ছা,
টাউনে তখন অবস্থা খুব খারাপ, কোন টাউন এটা বলছি না, মানে এটা ঢাকা হতে পারে, চিনা হতে পারে, যে এনিওয়েজ সোর একটা গ্রামে ছিল আর কি ওদের দেশের বাড়িতে। সো বাট আনফর্চুনেটলি যেটা হয়, 71 ওই পাকিস্তানি আর্মিরা ওদের ফুল ফ্যামিলি মেরে ফেলে আর কি, মানে ওই ওই গ্রামের বাড়িটা পুড়ে দেয়, অনেক কিছু করে আর কি। সো আমি যার কথা বলছি, যে ভদ্রলোকের সাথে আমাদের কথা হয়েছে, সে তখন ইউজ ইয়াং, ওই সময় ও হচ্ছে ওই ফ্যামিলির একমাত্র ছেলে ছিল আর কি, আর ওর বাবা মা চাচা ওদের মেরে ফেলে ওইখানে মারে আর কি। সো পাকিস্তানি আর্মি যখন ওদের মারছিল, ওদের ধারণা হয়েছিল মোস্ট প্রবলি যে ছেলেরাও মারা গেছে, বাট ছেলেটা মরে নাই, সামহাউ মানে হি সার্ভাইভড। সো তার ব্যাপারটা যেটা হয়েছিল যে হি ওয়াজ শট, বাট সে মরে নাই, সে সেন্সলেস হয়ে গিয়েছিল, এবং তার স্টোরিটা এতই স্যাড। ওর যখন জ্ঞান ফিরে তখন সে আবিষ্কার করে যে তার প্যারেন্টসদের সাথে একসাথে সে বাসার পেছনে একটা, যে ওইখানে ওই গ্রামে হয় কি ফ্যামিলি কবর থাকে, মানে কবর
পারিবারিক যে
পারিবারিক গোরস্থান থাকে পিছনে, এরকম অনেক বাসাতেই থাকে পারিবারিক গোরস্থান, ওইখানে একটা জায়গার মধ্যে ওই গেটগুলো ফেলে রেখে ওরা চলে গেছে, বাড়িতে আগুনও লাগিয়েছে। সো আলটিমেটলি ওর যখন জ্ঞান ফিরে তখন সে কিছু বুঝে নাই, বাট পরে সে রিয়েলাইজ করে যে অ্যাকচুয়ালি তাকে ওই সব ডেডবডির সাথে বাইরে ফেলা দিয়েছিল।
আচ্ছা, ওকেও,
হ্যাঁ, ওদের ধারণা ছিল ও মারা গেছে, অ্যাকচুয়ালি মারা যায়নি।
আচ্ছা,
ওর জ্ঞান ফিরে, সো ওর একটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স আছে, বিকজ মানে হি অলমোস্ট ডাইড, অ্যান্ড ওয়েন ইউ ওয়োক আপ ইউ ফাউন্ড আউট দ্যাট মানে তার আশেপাশে তার প্যারেন্টস, তার আত্মীয় স্বজন এরা সবাই মরে পড়েছে, মানে হি গন থ্রু ভেরি ব্যাড, মানে বাজে টাইম দিয়ে। সো এরকম একটা সিচুয়েশন, সো আলটিমেটলি আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়ে ওর সাথে কথা বলতে গিয়েছিলাম, যাওয়ার পরে তখন আমরা জানতেছিলাম যে ওই সময়টা তার কিরকম লেগেছিল, মানে মাঝখানে যে সময়টা সেন্সলেস ছিল তার কিছু মনে আছে কিনা। তখন সে বলছে যে আমি খুব সব ভয়ঙ্কর, মানে সে তার ট্রমার মধ্যে ছিল, ফার্স্ট অফ অল তার বয়স ছিল না তখন, তাই সো সে তার কথা হচ্ছে যে আমি ওই চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়েছি, মানে তার নাকি খুব ভয়ঙ্কর কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, সে ভয়ঙ্কর কিছু জিনিসপত্র দেখেছে
যে ওই সময়টা
সে এক্সপ্লেন করতে পারে নাই, বাট সে নাকি তার মাইন্ড মানে এই বছরের পর বছর শাটডাউন করতে করতে ওই জায়গাটা মানে পুরো বন্ধ করে দিয়েছে, বলছে যে আমি ওই জিনিসে আসতে পারবো না। বাট এইসব কথা বলার পরে মানে আমাদের অ্যাকচুয়ালি ওর সাথে কথা বলে তেমন কোনো লাভ হয় নাই, রাইট, বাট শেষে সে একটা কথা বলে যেটাতে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়, সেটা হচ্ছে যে ওরা তো ওই বাড়িটারই তো পুরে টুরে ধ্বংস, ওই সো 71 এর পরে ওই বাসাটার পিছন দিক দিয়ে কবর যেখানে ছিল ওই দিক দিয়ে যাওয়ার সময় নাকি মানুষজন উইয়ার্ড একটা জিনিস দেখত, যে জিনিসটা দেখত সেটা হচ্ছে যে রাত্রেবেলা দুটো মহিলা দাঁড়িয়ে আছে, দুজন হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে, দুটো মহিলা মানে ফার্স্ট অফ অল জাস্ট চিন্তা করে দেখো, রাতে অন্ধকার হয়ে যাচ্ছে, দুটা মহিলা
হাত ধরাধরি
দাঁড়িয়ে এবং নাকি ডাকতে থাকে, মানে সে দুজন মানে সে একজনের ডান হাত আর একজনের বাম হাত ধরা, সো একজনের লেফট হ্যান্ড বাম সাইডে যে ওর লেফট হ্যান্ডটা খালি, রাইট সাইডে যে আছে ওরও রাইট হ্যান্ডটা খালি, ওরা দুজনেই নাকি যে হাত দিয়ে ডাকতে থাকে যে আয় আয় এরকম করে নাকি ডাকে, এবং সামনে নাকি দেখা যায় যে একটা কবর খোঁড়া, এবং বলে যে আয় এটা তোর, এটা তোর এখানে আয়,
মানে যেই যাক না কেন
যেই যাক তাকে নাকি বলে যে তোর জন্য রাখছি, তুই এসে ঘুমা এখানে ঘুমা, ডাকে নাকি সব ঘুমাইতে ডাকে। তো এই জিনিসটাকে অনেকে দেখেছে, সো দেখার পরে একটা সময় মানুষজন খুব ভয় পায়, তারা আর উদিত দিয়ে আসা বন্ধ করে দেয় আলটিমেটলি। তারপরে এটা তো মানে শর্টকাট, বাসার পিছন দিয়ে এক বাসার পিছন দিয়ে আর বাসার পিছন দিয়ে যায়, যেরকম যায় যত ক্ষেত থাকে এইসব থাকে। সো আলটিমেটলি পরে গভর্নমেন্ট একটা রাস্তা করে সামনে দিয়ে অন্য জায়গা দিয়ে, সো তখন মানুষজন আর ওই দিক দিয়ে যাওয়া বন্ধ করে দেয়, তারা ঘুরে অন্য জায়গা দিয়ে যায়। সো আলটিমেটলি ওই রাস্তাটা বন্ধ হতে হতে ওখানে জঙ্গল টঙ্গল হয়ে ওই জায়গাটা কিছু নাই, অ্যাবান্ডেড জঙ্গল টাইপের অবস্থা, পুরোই খালি কিছু নাই এরকম একটা সিচুয়েশন। এটা হচ্ছে 71 এর পরের কথা, মানে এটা অনেক বছর হয়ে গেছে, মানে
অলমোস্ট 40 বছর,
40 বছর অলমোস্ট, বিকজ অনেক স্বাধীনতা 40 বছর হয়ে গেছে, রাইট। সো আমরা তখন এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে যে আচ্ছা এই জায়গাটা তো ভয়ঙ্কর একটা জায়গা হওয়ার কথা, মানে ইউজুয়ালি যেটা হয় যে মানুষজন কোনো কারণে একটু ভয় পেয়ে পায়, সো কিন্তু তারপর থেকে ওটা ফুলতে ফুলে ফাঁপে যে 40 বছরে ফুলে ফেঁপে অনেক বড় হয়ে গেছে হয়তো বা। সো আমরা তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে হাওবার আমরা ওখানে যাই। সো আমি তখন জীবন সাহেবের সাথে আলাপ করি যে আচ্ছা কি করা যায়, সবাই এগ্রি করে যে হ্যাঁ জোস আমরা ওখানে যাইতে পারি। সো আলটিমেটলি আমরা ওখানে যাই, আমরা আলটিমেটলি ওখানে যাই। যাওয়ার পরে আমরা প্রথম দিন মানে আমাদের যে জায়গাটা খুঁজে পেতেই অনেক কষ্ট হয়েছে ইন দ্য ফার্স্ট প্লেস, আর এখনকার লোকজন বলতেই পারে না জায়গাটা, মানে কেউ বলতেই পারে না কিছু, বাট যারা একটু বয়স্ক ওই গ্রামের ওরা জানে। সো আলটিমেটলি আমাদের এক অ্যাটলাস মানে একসময় এসে কেউ বলতে পারছিল না, একজন অন্ধ বুড়ো এক ভদ্রলোক, উনি হিন্দু, তার চোখ নাকি প্রেফার ছিল 71, সো ও জানে কাহিনীটা আর কি।
আচ্ছা,
যে ও বলছে আমি তো জানে পেয়েছি, আমার তো মারা নেই, মানে আমি মরে যেতে পারতাম, আমার তো মারা নেই, জানা বেঁচে গেছি, বিকজ ওই সময় তো ধরে ধরে পাকিস্তানের মানে মানে সে আমাদের মোটামুটি ডিটেইল একটা লোকেশন দিল যে অমুক জায়গা, বাট ওইখানে আপনারা যাবেন নাকি দেখেন জায়গাটা ভালো না, আর ওই যাওয়ার রাস্তাটা অনেক খারাপ, অ্যান্ড হি ওয়াজ রাইট, যাওয়ার রাস্তাটা খুবই খারাপ, মানে খারাপ মানে ওইখান দিয়ে মানুষজন আর যায় না, লাস্ট সে 30 বছরে কেউ দিতে যায় না, খুবই ডার্ক,
মানে 30 বছর ধরে এখন
মানে এরকম একটা জায়গা পড়ে আছে, মানে নর্থের যে বিশাল 6 বিঘা একটা জায়গা না, ওটা না, খুবই ছোট একটা জায়গা, কিন্তু ওই সাইড দিকেও যাই যায় সবাই এখন
জানে, মানে ফার্স্ট অফ অল বাইপাস একটা হয়ে গেছে, আর সেকেন্ডলি ওই
মানে বলছি না
হয়তো দিনের বেলা হয়তো যায়, বাট
রাতের বেলায় কখনো
ওইদিকে যাওয়ার হয়েছে কি, মানে ওইখানে গিয়ে কিছু নাই, একটা জঙ্গল, জঙ্গলে একটা মানুষ খামাখা যাবে কেন, চুল থাকা ছাড়া পালানোর জন্য ছাড়া কোনো যাওয়ার কারণ নাই, অথবা যাই হোক,
সো ইটস নট দ্যাট যে ভয়ও যাচ্ছে না, মানে ওইদিকে যাওয়ার দরকারও নেই, রাতে ফর সাম রিজন কেউ যাই না।
ওকে, সো ব্যাপারটা ওরকম। সো আমরা আলটিমেটলি জায়গাটা মানে পিন পয়েন্ট করি, ওরা এখানে যাই, যাওয়ার পরে আমরা যা বুঝলাম যে ওখানে আসলেও কয়েকটা কবর আছে, বাট কবরটা তো বোঝার উপায় নেই, একটু উঁচু উঁচু ঢিবি মানে বসে গেছে যেগুলো কবর, তারপরে এখন গাছটা ছুঁয়ে মানে বড় বড় আগাছা, মানে ভয়ঙ্কর অবস্থা। তা আমরা মোটামুটি ডিটেক্ট করতে পারছি, আমাদের যেই ডেসক্রিপশন দিয়েছিল
সেই অনুযায়ী আপনারা,
সেই অনুযায়ী আমরা ডিটেক্ট করছি যেটা ওইটা।
আচ্ছা,
কিন্তু এর আমরা যার কাছ থেকে ডেসক্রিপশনটা পাইছি তার তো সেরকম অনেক আগের কথা, এবং সে পরে কিন্তু আর দেখে নাই চার চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে, তো সে এখনকার কি অবস্থা সেটা বলতে পারছে, সেখানে জানে যে অনেক জঙ্গল এই অবস্থা, এই হচ্ছে কাহিনী। সো এনিওয়েজ আমরা ওখানে গেলাম, গিয়ে আমরা অনেকক্ষণ ধরে এটা ইয়ে করার পরে আমরা যেটা করি যে আমরা যে ইনভেস্টিগেশন করতে গেলে ফার্স্ট ওই জায়গাটা ঘুরি, আমরা দেখি একটা টুর মারি পুরো জায়গাটায়। সো আলটিমেটলি আমাদের যেটা মনে হলো যে কবরগুলোর পাশে একটা জায়গা আছে, একটা গর্ত আছে বড়, হ্যাঁ কিছুটা বুঝে গেছে, কিছুটা ঠিক আছে। সো আমরা ধরে নিলাম যে মোস্ট প্রবলি 30-40 বছর আগে এই গর্তটা বেশ বড় একটা গর্ত ছিল হয়তো বা।
আচ্ছা,
হ্যাঁ, সো মানুষজন হয়তো বা ওই যাওয়ার সময় ছায়া টায়া দেখতো, তো ওইখান থেকে ওইখান থেকে চেঞ্জ হতে হয়েছে যে দুজন মানুষ এরকম ইয়ে কি বলে
ওই দাঁড়ায় থাকে,
মানে দুজন মানুষ দাঁড়ায় থাকে বলে যে কবরে এগুলো হয়তো আস্তে আস্তে এই
ছড়িয়েছে এরকম কিছু একটা, মনে
এরকম একটা কিছু হয়েছে। সো আমরা মোটামুটি এটা একটা এক্সপ্লেনেশন দিলাম, তারপরে মানে জায়গাটা বেশ ছমছমে, মানে দিনের বেলায় বেশ অন্যরকম লাগে। সো আমরা আমাদের মতন আমরা রাতেবেলা ক্যামেরা সেট করলাম, এই করলাম, এগুলো সব কিছু করে আশপাশ দিয়ে বাউন্ডারি সেট করে বসলাম যে ওইখানে গাছ টাছ আছে, গাছের ওখানে বসে আমরা রেডি রেডি দেখি রাতে কি হয়। সো আনফর্চুনেটলি আমাদের প্রথম রাতটা ওই যে কক্সবাজারে আমার মশার সাথে যেরকম একটা ডেট ছিল,
যুদ্ধ করতে হয়েছে
সেরকম ধরনের, সো বেশ মশাদের সাথে বেশ রোমান্টিক আমাদের একটা টাইম যায়। সো কিছুই হয় না,
কিছু দেখেননি,
নাথিং হ্যাপেন্ড। সো আমার আবার খুব এটা নিয়ে আমি খুব লাফিয়ে দিয়েছিলাম কোন একটা কারণে আমার কাছে আসলে জিনিসটা কবর এইসব জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, বাট সামহাও এই জিনিসটা সাকিবের জিব্রানের কাছে খুব ইভিল মনে হয় যে এই জিনিসটা খুবই ডার্ক একটা জিনিস, এই কবর টবর ইউরানিয়া ঘাটানোর দরকার নেই, আর সাকিবের কাছে মনে হয় যে এগুলো বোগাস একটা কবর করতো, মানে এক একজনের এক এক রকম, মানে আমার খুব ইন্টারেস্টিং লাগে
জীবনের যে নয় ফ্যামিলি সবাই কথা করে কবরে দিচ্ছে এই জন্য জীবন এখন সবাই কাছে যেতে চায় না, কে হঠাৎ বের হয়ে বলবে দাদু কি করেছিলি আমাকে,
not only that we are related to it. So
দাদু ওই সব তো যে পারা তো রিলেশন
জি না,
এনিওয়েজ সো এরকম একটা ব্যাপার ছিল, সো আমি একটা সাজেশন দিলাম যে আচ্ছা হাউ অ্যাবাউট আমরা যে গর্তটা আছে এই গর্তটা যদি আমরা খুঁড়ি কোদাল টোদাল দিয়ে আমরা যদি এটা খুঁড়ে পুরোপুরি এটা যদি আমরা একটা কবরের সাইজ বানাই তাহলে কি হতে পারে,
মানে ওই জঙ্গলটার ওই জায়গাটা
আচ্ছা যে জায়গাটা হাফ গর্ত মানে গর্তটা হয়তো বুঝে গেছে হয়তো আরো বড় গর্ত ছিল, তারপরে আমরা একটা আইডিয়া করে আমরা ওটাতে আমরা পুরো গর্ত খুঁড়লাম, মানে ওইটা করতে আমাদের মানে জিনিস হচ্ছে কি মুভির মধ্যে দেখায় না যে কি সুন্দর মানে ভিলেন শটগান নিয়ে যাকে মারবে ওকে বলে কবর খোঁড় ও খুঁড়ে ফেলে, কিন্তু ট্রান্সমিট একদমই এরকম না, ব্যাপারটা অনেক বাজে
অনেক কষ্ট করে
এটা বলে অনেক বাজে, আমাদের সারাদিন লাগছে একটা কবর খুঁড়তে, মানে সারাদিন লাগছে, মানে সে মানে সাকিব তো বলছে আমি আর করবো আমি পারবো না, ও বলছে
ওটা তাও 10 মিনিট পরে,
আর 10 মিনিট খোঁড়া অনেক কষ্ট,
হ্যাঁ আসলে অনেক কষ্ট, বাট এনিওয়েজ আলটিমেটলি আমাদের যেটা হয় যে আমরা একদিনেও পুরো কবরটা করতে পারি না, আমাদের রাত হয়ে যায়, সো হয়ে যাওয়ার পরে অনেক রাত মোটামুটি আমরা মানে অন্ধকার হয়ে যায়, ওই অন্ধকারের মধ্যে তারপরে আমরা ওই যে লাইট টাইট সেট টাইট আমরা আমাদের প্ল্যান হচ্ছে ওই কবরের নিচে আমরা ইয়ে করবো লাইট সেট করবো,
আচ্ছা
ওই মোশন ডিটেক্টর সবকিছু সেট করবো, আমরা সব ইকুইপমেন্ট ওখানে রাখবো, আমরা সবকিছু সেট করলাম, করেটারে আমরা বাইরে গাছে যেখানে বসার গাছের পাশে যেখানে বসেছিলাম ওখানে আমরা বসে আছি, তা রাত যাচ্ছে রাত আসছে মানে তখন মানে আমরা বসছি কয়টার দিকে সাকিব তখন কয়টা বাজে রাত কয়টা হবে যখন আমরা
12টার পরে
মানে 12টা
টু লেট,
হ্যাঁ মানে অনেক বেশি দেরি না, মানে গ্রামে তো অনেক মানে 8টার পরেই রাত হয়ে যায় 7-8টার পরে, সো হ্যাঁ ওরকম একটা কিছু হবে 12টা 12টা বাজে, তো আমরা সো ওরকম একটা সময় আমরা বসলাম, বসার বসে আছি জিব্রান খালি তখন থেকে বলতেছে যে এটা করা উচিত হচ্ছে না এই কবর টবর এগুলা ওগুলো বলতেছে, আমার কাছে মনে হচ্ছে যে না এটি তো করতে হবে, আর সাকিব হচ্ছে কখন বাসা যাবো
আমাদের
ব্যাপারটা যেটা সেকেন্ড রাত আমরা সারা রাত কাটাই, সারা সকালের দিকে যখন আলো টালো হচ্ছে মানে আজান যখন দিয়ে দিচ্ছে তখন আমরা জিনিসপত্র উঠাই, আমাদের ভিডিও ক্যামেরা চেক করি ওই সকালবেলা, আমরা মোশন ডিটেক্টর তো কোনো আওয়াজ হয় নাই, ইভিপি দিয়ে আমরা অনেক বুঝেছি আমাদের ওই ইয়ে দিয়ে ওই ইভিপির মধ্যে কি রেকর্ডিং হয়েছে সাউন্ড শুনছি, মানে অনেক কষ্ট করছি, আলটিমেটলি কিচ্ছু হয় নাই, আমরা কিছু পাইনি, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা কিচ্ছু পাইনি, সো না পাওয়ার পরে আমি অ্যাকচুয়ালি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি এরপরের দিন আর কি, আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড, আর সাকিব বসে যে কিছু নাই খামাখা এই ঝামেলা করার দরকার না আমরা ব্যাক করি,
কারণ আমার কাছে মনে হচ্ছে এসব গ্রামের টিপিক্যাল স্টোরি থাকে না, অমুক গাছের নিচে সাদা শাড়ি পরে একজন দাঁড়ায় ছিল, সো এগুলো আমরা অনেক শুনছি, বাট এখানে দ্য অনলি রিজন ওয়াই উই মানে উই ডিসাইডেড টু গো টু দিস প্লেস ওয়াজ বিকজ অফ দ্য সোর্স, যে আমাদের গল্পটা বলছে সে বলছে দেখি আমরা গেছি, নাহলে আমরা যেতামই না, কারণ এগুলো খুব টিপিক্যাল স্টোরি,
টিপিক্যাল স্টোরি হয়, বাট আলটিমেটলি তখন ডিসিশন হচ্ছে যে আমরা চলে যাব, বাট আমার আমার মনে হচ্ছিল কি যে কোন অবস্থাতেই আমাদের যাওয়া চলবে না, এখানে একটা কিছু হবেই, মানে আই ক্যান ফিল ইট, মানে আমি পুরো এরকম মনে হচ্ছে যে আই ক্যান ফিল ইট সামথিং ইজ গোনা হ্যাপেন, সো এটা ইয়ে করা যাবে না, সো এখন যেহেতু এখানে বসে কিছু হচ্ছে না, সো আমরা মিথটা কি মানে মানুষজন কি বলে যে দুইটা মহিলা দাঁড়ায় থাকে, দাঁড়ায় বলে যে আয় তোর জন্য বিছানা কি এই টাইপের, মানে একজন এক কথা বলে যে ঘুমানোর জন্য নাকি তাকে আনা হয়েছে, মানে একটা কবর খোঁড়া যায় এখানে ঘুমাইতে হয় মানে মর ব্যাপারটা এরকম, সো হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা জিনিস আসছে সেটা হচ্ছে যে হাউ অ্যাবাউট ওই কবরের নিচে মানে আমি যে গর্তটা খুঁজছি এখানে যদি একটা কফিন ঢুকানো হয় খালি একটা কফিনের মধ্যে যদি আমরা ক্যামেরা ট্যামেরা সবকিছু সেট করি এবং কফিনের মধ্যে যদি আমি ঢুকে যাই এবং তারপর যদি আমাকে কবর
হয়
মানে আমি তখন এরকম একটা সাজেশন দিলাম ওদের যে আবার এরকম একটা কাজ করি যে একটা ওই কথা শুনে এরা দুজন যে কিভাবে রিয়েক্ট করলো, মানে
মানে আমি থাকলাম আমি ওরে
কি রিয়্যাক্ট করব তুই বল
এইটা মানে কোন সুস্থ চিন্তা মানে এইভাবে
আমরা অনেক স্টুপিড জায়গায় গেছি আমরা অনেক স্টুপিড কাজ করছি বাট এটা মনে হচ্ছে আমার যে সাইকোলজিক্যালি ডিপ্রেসড আর কি এটা কি হইতেছে মানে
বাট আমার কাছে এবং সবচেয়ে বড় কথা কি আপনি তো ভিতরে থাকবেন বাইরে যারা আছে তারা মানে একটা কেমন
কি কোথায় আছি মানে
মানে ভিতরে একজন ঢুকে আছেন আমরা দাঁড়ায় আছি বাইরে মানে উনি কি খবর নিয়ে আসবেন ভিতরে কি হচ্ছে না
হচ্ছে মানে খবর মানে কিন্তু নট দ্যাট যে সুমন ভাই ওখানে নিচে থাকবে আর আমরা উপরে থাকবো নট দ্যাট সুমন ভাই প্ল্যান ছিল যে সুমন ভাই ওখানে আমরা একটা কাঠ টাট নিয়ে আসবো
তার উপরে তো একটু ফাঁপা থাকবে তারপর হচ্ছে যে বাঁশের একটা উপরে দেওয়া হয় ছাদের মতন দিয়ে তারপর মাটি চাপা দিয়ে দিবে আমাকে আমাকে কিন্তু পুরোপুরি মাটি চাপা
দিয়ে হ্যাঁ
সো মাটি চাপা দেয় ওর বলতেছে যে এটা তো ইম্পসিবল আমি বলছি যে না অক্সিজেনের ব্যবস্থা থাকবে কারণ আমরা একটা পাইপ লাগাবো যে পাইপটা মানে ওই কবর থেকে বের হয়ে থাকবে ওইটার সাথে ডিরেক্ট কফিনের কানেকশন দেওয়া থাকবে সো অক্সিজেন ওই দিকে আসবে ছোট পিভিসি পাইপগুলো আছে না ওরকম একটা কিছু লাগিয়ে দিতে হবে সো অক্সিজেন আমি ওখানে পাবো প্লাস আমার কাছে ব্যাক আপ একটা অক্সিজেন সিলিন্ডার থাকবে ভিতরে ক্যামেরা সেট করা থাকবে কফিনটা একটু বড় হবে সো দ্যাট আমি ধরতে পারি আমার কাছে ওয়াকিটকি থাকবে বিকজ মোবাইলে মোস্টলি সিগন্যাল থাকবে না সো ওয়াকিটকি দিয়ে আমরা সবসময় থাকি সো ওয়াকিটকি থাকবে আমার কাছে ইএমএফ রিডার থাকবে সবকিছু থাকবে সো আমার কথা হচ্ছে যে আমি যদি কবরে ঢুকে যাই আমাকে যদি চাপা দিয়ে দেওয়া হয় সো তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে আমি ওই যে কত হাত নিচে কিন্তু আমার কিন্তু উপরে চাপা দিয়ে দিছে ওরা যদি এখন চলে যায় আমি কিন্তু ব্যাড আমাদের কিছু করার
এই রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে মানে আমার আমার জীবন যদি কিছু হয় কিছু হওয়ার কথা না বাট আমার জীবন যদি কিছু হয়ে যায়
এবং এরকম একটা ঘটনা ঘটেছিল যে ব্যারিড নামে একটা মুভি আছে
আমি দেখি নাই দেখবো ভাই ফর দ্য টোটাল এক্সপিরিয়েন্স শুন ভাই ফোন টোন কিছু ফোন টোন সব বলছি তোমার কাছে ফোন টোন থাকবে আমরা
আমি ওদের এই সাজেশনটা দিলাম বাট আলটিমেটলি যেটা হয় ওদের সাথে তিনজনের সাথে কথা বলার পর আমি ভোটে হারি আলটিমেটলি ওরা কেউ রাজি হয়নি ইম্পসিবল যে ভৌতিক ছেড়ে দিব
ব্যাপারটা খুবই আজীব হতো
মানে বোঝা বলছে জীবনটা বলছে আমি ভৌতিক ছেড়ে দিব আমি আর করবো না আমি তখন ইনফ্যাক্ট দুই মিনিট জন চিন্তা করছি জীবন ছেড়ে কি হবে পরে বললাম না হবে না মানে আমি এতখানি আমি খুব সো তারপরে আমি হেরে গেলাম সো এখন কিছু করার নেই আর সেটা হবে না সো শেষে আমি যেটা করলাম আমি বললাম যে ওকে ফাইন আমরা এটা করতেছি না আমরা চলে যাচ্ছি বাট জায়গাটা তো আমি চিনছি নেক্সট টাইম আমি একাই সাজা জিনিসটা করবো তোমরা এখন থাকবে না
আমি চিন্তা করছি রাইট এত রেসপন্সিবিলিটি তোমাদের উপরে দেওয়া ঠিক না এর জন্য হোয়াট উইল ডু ইজ আমরা এখন চলে যাই আমি পরে ঢাকা থেকে কফি বানাই নিয়ে আসবো আমার সাথে রফিক থাকবে রফিক হচ্ছে ওনার বাটলার প্লাস ড্রাইভার রফিক থাকবে
কার্পেট
সে থাকবে আর আমি হেড হব খুব নরমালি বলতেছে বুঝছো যে এটাই নরমাল
মানে আমার কথা হচ্ছে যে ফাইন ওদের এর মধ্যে না পেঁচাই আমি বিকজ আমি আমার আমার কিন্তু ওসিপিডি আছে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার আমি একটা জিনিস নিয়ে অবসেসিভ হয়ে গেলে ওখান থেকে আমার বাইর করা খুব কষ্টের আমি জানি যে আমি আসলে এটা করবই হ্যাঁ সো আমি তখন এরকম একটা অফার দিই তো অফার দেওয়ার পরে তারপরে শুরু হয় মানে আমাদের জ্ঞান জব সো এনিওয়েজ তারপরে কি হয়েছে এটা আমি এখন বলছি না ওটা আমরা একটা ব্রেকার পরে আইসা আমরা অ্যাকচুয়ালি আমি অনেক বড় ফ্যান মাহের যে নেমেসিস গিটারিস্ট তার কাছে আমি বেস গিটার শিখেছি সে আমার মেন্টর আমরা তাকে ডাকি দি মাহের খান বিকজ মাহের আগে দি না দিলে এটা একটা গুণা হবে সো এই কারণে দি মাহের খান গিটারিস্ট নেমেসিস এর তার বীর গানটা শুনবো
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আপনি যদি আমাদের এসএমএস পাঠাতে চান তাহলে এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের এসএমএস করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমি দেখতে পাচ্ছি যে অনেকে আসলে অনেক কিছু গেস করে বসে আছে সুমন ভাই। যেমন অপসরা লিখেছেন, সুমন ভাই আপনাদের সাহস কত, আপনার সাহস কত, এটা লিখেছেন। শাকিরা লিখেছেন যে সুমন ভাই আর ইউ গোয়িং টু বি ম্যাড, এটা এটা লিখেছে শাকিরা। শাকিলা অন্বেষা মাইমন সিং থেকে লিখেছেন, সুমন ভাই এর পরও বোঝেননি যে ওই দুই মহিলা আপনাকে দেখে ফেলেছে আর আপনিও যে মানে যাতে আপনি প্রস্তুত হন, এটা হচ্ছে ওরা দেখে ফেলেছে, এটা তিনি গেস করেছেন আর কি। এছাড়াও রহস্যী মাইমন সিং থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন তার একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আপনি ইচ্ছা করলে আমাদেরকে ইমেইল করে পাঠাতে পারেন bhootfm@radiofurti.fm এ, আর অবশ্যই নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ, সে সাথে জানিয়ে দেবেন আপনি স্টুডিওতে উপস্থিত থাকতে চান কি না। স্টুডিওতে আসতে পারলে তো খুবই ভালো। রাকিব লিখেছেন সেই থেকে, যেটা তার প্রথম এসএমএস, রিড আউট করতে বলছেন, আমি পড়ে ফেললাম, সেলিব্রিটি ভূত আমাদের এসএমএস করেছেন। এছাড়া আমাদের এসএমএস করেছেন বনশ্রী কল্লাকাটা কল্লাকাটা করলার ভূত। আচ্ছা শোভন ভাই আমাদের শোভন আমাদের এসএমএস করেছেন, ভাইয়া আমি এবং আমার জিএফ মানে গার্লফ্রেন্ড আর কি দুজন মিলে শুনছেন। এরপরে একটা ভালো নাম আছে, সেটা হচ্ছে অ্যান্টি করাপশন ভূত ধানমন্ডি থেকে। এছাড়া এরপর একটা আরো মজার, সেটা হচ্ছে ভীতু ভূত ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বলছি। আর তারপরটা হচ্ছে আনপ্রিজার্ভেটিভ ভূত, এই তিনটা নাম ছিল আর কি। যাই হোক, এখন আমরা শোভন ভাই আবার ঘটনায় চলে যাই। ইন দ্য মিন টাইম আমাদের এসএমএস করুন আপনারা।
আমার ফেসবুক ওয়ালে অনেকেই বলে যে ওদের নাম বলতে, ওরা মনে করে যে আমি রেডিও প্রোগ্রামে এসে ওই ফেসবুকের দিকে তাকিয়ে থাকি, আসলে থাকি না। সো তোমাদের কারোর নাম বলতে পারছি না কারণ আমি পড়ার সময় পাইনি, বাট তোমরা লিখো এবং এটা মেনশন করলো।
ওকে
শাকিব বললো শায়ের আমাদের খুব ক্লোজ ছোট ভাই, সে কিছু মনে করে নাই আমরা শিওর। এখন ঘটনা এবার ফিরে যাই, পলাশ আচ্ছা পলাশের নাম তো বলা হয় নাই, পলাশ এসএমএস করছিল যদিও হচ্ছে আমার ফেসবুকের পেজের বেস বাবাস লিরিক্স পেজের ওনার ক্রিয়েটর আর কিছু যাই। আলটিমেটলি আমি যখন ওদের ওরকম একটা প্রপোজাল দিই তখন তারা আলটিমেটলি আমি জয়ী হই।
এটা আশা করি যে
কি করবো এখন মানে আসেন না
রিজনিংটা কি দিছিল
রিজনিং তো এটাই মানে এখন ওনার নামতে হবে।
আচ্ছা
কারণ হি থিংস যে যেহেতু যে সোর্স থেকে আমরা শুনছি ওই সোর্সটা ভালো, সো যেহেতু আমরা এখানে চলেই আসছি আমরা শেষটা দেখে যেতে চাই, শেষটা কি উনি ওখানে ঢুকবেন, সেটা খুব ভালো লজিক, এটা খুব ভালো লজিক। এবং যেহেতু আমরা রেসপন্সিবিলিটি নিতে যাচ্ছিলাম না এজন্য আমরা ছাড়া উনি
একটা, আমি চাই না যে আমার কারণে অন্যরা একটা ইয়ের মধ্যে পড়ুক, প্রবলেমের মধ্যে পড়ুক। আর সো আর আমার ব্যাপারটা হচ্ছে কি যে আমি কিন্তু এমনি মেডিটেশন করি, আমি এক সময় এভরিডে 3 ঘন্টা মেডিটেশন করতাম।
আচ্ছা
সো আই এম প্রিটি মাচ ইউজড টু ইট, যে একা একটা রুমের মধ্যে অন্ধকারে, আমার ওইসব জিনিস নাই যে একটা গ্রুপের মধ্যে থাকলে আমার দম বন্ধ হয়ে যাবে, এইসব নাই যে অন্ধকার। সো আই এম প্রিটি মাচ ইউজড টু ইট। সো ওই আলটিমেটলি কিন্তু একটা জিনিস হলো, সেটা হচ্ছে যে না আমরা আজকে কালকের মধ্যে কিছু করতে পারবো না, আর এমনও আমরা টায়ার্ড ছিলাম, সো আমরা আবার ঘুরে আসবো, আমরা কফিন টফিন রেডি করে নিয়ে আসবো। সো যেটা হয় সেটা হচ্ছে যে আমার মাথার মধ্যে জিনিসটা কাজ করে যে ওরা এখন আমার কাছে কোনো মতে বলতেছে যে পরে পরে আসবে না, সো অ্যাকচুয়ালি আমরা ওই দিন ব্যাক করি, বাট ব্যাক করার আগেই ওদের সামনে ফোনে কল দিয়ে আমি কফিনের অর্ডার পর্যন্ত দিয়ে দিই, কফিন তো না মানে কাঠের বক্স অর্ডার দিয়ে দিই যে এত বাই এত হইতে হবে, বিকজ আমাদের কফিনটা লাগবে কিন্তু নর্মাল বাইরে যেসব কফিন বানায় ওই সাইজের হবে না, বিকজ একটু বড় লাগবে যাতে আমি নড়তে পারি, ভিতরে আমার ক্যামেরা সেন্ড করতে হবে, সো আমার একটু জায়গা একটু বেশি লাগবে। সো ওরকম আমরা একটা আমি একটা মেজারমেন্ট দিই, আমি একটা অর্ডার দিয়েও দিই। আলটিমেটলি ঢাকায় যাওয়ার পরে আমার শরীর একটু খারাপ হয়ে যায়, জ্বর আসে, ঠান্ডা লাগে, এইটার অবস্থা। সো ওই সময় আমাদের একটা ব্রেক হয়, তখনই আমরা আসতে পারিনি, বাট আমরা 5 দিন পরে আবার ব্যাক করি সেম প্লেসে। পাঁচ দিন পরে ব্যাক করি, ব্যাক করার পরে আমরা সকাল সকালে যাই, গিয়ে সব তো সেট করতে হবে। তো আবার আরো কিছু ফ্যাক্টর আছে যে মাটির নিচে তো ওখানে অনেক পোকা থাকে, সাপ টাপ অনেক ব্যাপার থাকে আর কি। সো এখন ভূত না হয় আচ্ছা সাপ কামড় দিলে তো প্রবলেম, সো যাবতীয় ব্যবস্থা করি আর কি। আমরা এমনি আমরা পার্সোনালি আমি অনেক ট্রাভেল করি, সাকিব আর জিবরান যখন ফ্রি থাকে তখন আমার সাথে ঘুরে, আমি খুব ঘুরি। সো আমার কাছে ওই হাইকিং বলি বা ট্রেকিং করার অনেক ইকুইপমেন্ট অনেক কিছু আছে। সো মোটামুটি সব মানে ওরকম একটা প্রিপারেশন নিই আমরা, এবার যা করে সুন্দর মতো প্রিপারেশন নিয়ে আমরা যাই। যাওয়ার পরে তো আমাদের ওগুলো সেট করা শুরু হয়, মানে প্ল্যানটা হচ্ছে যে আমি তো নিচে থাকবো আর তার উপরে ফাঁপা একটা জায়গা থাকবে, তার উপরে ওই যে বাঁশের কঞ্চি দিয়ে যে লম্বা একটা একটা ইয়ে বানায় একটা ছাদের মতন বানানো হয়, বানায় তারপর মাটিটা চাপা দিবে। আর আমাদের কফিনের ভিতর থেকে উপরে পর্যন্ত একটা পাইপ থাকবে, ওই পাইপটা বাইরে থাকবে সো দ্যাট অক্সিজেন
যাওয়া আসা করতে পারে,
যাওয়া আসা করতে পারে, এরকম একটা প্ল্যান একটা মোটামুটি প্ল্যান করছি। বাট আমরা ওইখানে গিয়ে আমাদের মাথায় আরেকটা জিনিস আসে যে অক্সিজেন একটা পাইপ রাখলে হবে না, আরেকটা রাখতে হবে, একদিকে ঢুকে একদিকে বের হবে, মানে একটা ফ্লো লাগবে আর কি। হ্যাঁ, একটা ফ্লো এর একটা ব্যবস্থা করতে হবে। সো আমরা ফ্লোর জন্য যাবতীয় আরেকটা ব্যবস্থা করতে, এটা নিয়ে আমাদের একটা ঝামেলা হয় আর কি। এনিওয়েজ, এই কারণে কাজ একটু পিছিয়ে যায়। মোটামুটি আমরা সেট করতে করতে আমাদের বিকেল হয়ে যায়, মানে তখন রোদ জাস্ট নামছে আর কি। তারপর তো এখন আমাদের কিছু করার নাই, আমাদের জাস্ট ওয়েট করা ছাড়া কিছু করার নাই। পার্সোনালি আমার কাছে খুব এক্সাইটিং লাগছিল ব্যাপারটা, আর ওদের কাছে খুব খারাপ লাগছিল যেই কারণেই হোক। এবং না, আমি বলছি না যে খামা খারাপ লাগছিল, খারাপ লাগারই কথা চিত্র বলে, বিকজ জিনিসটা একটু কেমন জানি একটু অন্যরকম। বাট আমার কথা হচ্ছে যে ওরা আছে, আমি ভিতরে আছি, নর্দের যে পুরো টুকু মাটি চাপা দিয়ে দিয়েছে, মাটির প্রেশারে কফিন টফিন ভেঙে আমি চাপা পড়ে যাবো, ওটারও পসিবিলিটি নাই। সো মোটামুটি একটা ইয়ের মধ্যে ছিলাম আর কি, যে আমি ওইসব নিয়ে ভয় পাচ্ছিলাম না। আমার ইন্টারেস্টিং লাগছিল যে আমি যে ভিতরে থাকবো এই ছয় সাত ঘন্টা, এই ছয় সাত ঘন্টা যে আমি ভিতরে থাকবো এখানে কি মানে কি এক্সপিরিয়েন্স করবো, মানে আমি আমার কথা হচ্ছে যে যতখানি নেয়ার ডেথ এক্সপিরিয়েন্সটা পাওয়া যায়, মানে আমি একটা কবরের মধ্যে শুয়ে আছি এবং আমার উপরে মাটি চাপা দেয়া, সো যতখানি ক্লোজ যাওয়া যায় আর কি, মানে মানুষজন কি ফিল করতে পারে বা কি অবস্থা হয়, বিকজ এইসব ব্যাপারে আমার ইন্টারেস্ট অনেক ছোটবেলা থেকে বেশি, যে কারণে অ্যাকচুয়ালি ভূত করার প্ল্যান ইন দ্য ফার্স্ট প্লেস হয় আর কি, রাইট। সো আলটিমেটলি রাতেবেলা সব কিছু সেটেড হয়, আমি ঢুকে যাই ভিতরে, এটা নিয়ে অনেক কাহিনী ঢুকা ঢুকা, মানে আমরা তো কাগজ কলমে প্ল্যান করা এক জিনিস আর প্র্যাকটিক্যালি জিনিসটা করতে গেলে কিন্তু একেবারে এরকম হয় না, অন্যরকম একটা ব্যাপার
হয়ে যায়।
সো আলটিমেটলি যেটা দিয়ে হয় যে আমরা ওখানে ইয়ে করি, মানে বসি, সবকিছু ঠিকঠাক হয়, সব সেটেড হয়, আমি শুই, ওরা ইয়ে দেয়, ওরা উপরে মাটি যাবে এবং ইয়ে ওয়্যারলেস কাজ করছে, ওয়াকি টাকি সুন্দর কাজ করছে, মোবাইল কাজ করছে না, মানে মোবাইলে কোনো পসিবিলিটি নেই, মানে আমরা ওইখানে এমনিই আমরা যে জায়গায় আছি ওখানে এমনিই মোবাইলের নেটওয়ার্ক নাই, মানে মোস্ট অব দ্য নেটওয়ার্কস নাই, আমরা যে ফোন ইউজ করি মানে অলরেডি একটা প্রবলেম ছিল, তার মধ্যে আমরা আবার একটু নিচে যেতেছি। সো কবরের নিচে নামে যখন আমরা সেট করি, কবরের নিচে নামলেই সিগন্যাল থাকে না, তার মধ্যে আবার মাটি চাপা দেওয়া হবে, প্রশ্ন উঠে না। সো এনিওয়েজ আমি বলতে সবকিছু সব কাছে রেখে টেখে আমি সবকিছু সেট, আমরা ওয়াকি টাকি ব্যাটারি ট্যাটারি সব সেট, সবকিছু ঠিকঠাক আছে, সব সেট করে আমি শুলাম। শোয়ার পরে তারা কফিটা লাগাইল এবং ফার্স্ট যখন উপর থেকে যেন কফিনের ইয়েটা যখন বসাইলো তখন যেই রাসেল তখন যেই ফিলিংটা ছিল এটা মানে অদ্ভুত একটা ফিলিং, বিকজ মানে অদ্ভুত মানে এটা কি বলবো, মানে আমি ভালো সেন্সে বলতেছি না, নর্দের যে খুবই মানে জোশ
আপনার আমাদের দুজন, হ্যাঁ
আমরা ওখান থেকে উপর থেকে দেখছি আমরা মাটি ফেলাচ্ছি আর একটা বাক্স উপরে পড়তেছে, যে ভিতরে একটা জীবন্ত লোক আমাদের বন্ধু ষোলো ভূতে
শুয়ে আছে,
সুমন ভাই এখানে শুয়ে আছে, চিন্তা করে
মানে আর যখন মানে কাঠের কাভারটা যখন উপরে দিয়ে দিল তখনই তো, আর তারপরে হচ্ছে কি যে উপরে কিছু মাটি ফেলা হচ্ছে, ধাপ ধুপ ধাপ ধুপ আওয়াজ হচ্ছে, মানে ওইটা মানে বুঝতে পারবো না, যে আমি বুঝতেছি যে আছে এখন আমাকে মাটি দেওয়া হচ্ছে, আমি এখন নিচে, এখন মানে নো টার্নিং ব্যাক, মানে এই তো শুরু হচ্ছে, এখন দেখি কি হয়। মানে আমার মাথার মধ্যে আবার অনেক কিছু কাজ করছে যে আসলে কি এখানে স্পিরিচুয়াল বা এরকম প্যারানর্মাল কোনো একটা ব্যাপার আছে, যে হয়তো বা আমার মাইন্ডকে তারা বলতেছে তুই ঢুক তুমি ঢুকো, মানে হয়তো আমি লজিক্যালি কিছু চিন্তা করতেছি এইটা নাকি, সো আমি নিজের সাথে এইগুলো নিয়ে ফাইট করছি।
আচ্ছা,
আবার এটাও চিন্তা করছি না আমি তো ঢাকায় গেছি, তখনও তো আমার মনে হয়েছে যে না ঢুকতে হবে, ধরতে যে ঢাকায় যাওয়ার পর আমি ইন্টারেস্ট কমে গেছে, আমার জ্বর আসছিল, এই এছাড়া তো কিছুই হয়নি। সো এনিওয়েজ ভিতরে ঢুকলাম তো একটা সময়, তারপরে তারা যে উপরে যে বাঁশের ইয়ে কঞ্চি দিয়ে যে বাঁশ বানানো ফলস সিলিং এর মতো যেটা দেয়, ওগুলো তো আমি কিছু জানি না যে ওগুলো কোন দিচ্ছে, কিন্তু আমার তখন মনে হচ্ছে কি ব্যাপার এখনো শেষ হয় না, কিন্তু আমি একটু পর পর ওদের ওয়ার্ডলেসে খালি বলছে এই হয়েছে কবর দেয় হয়েছে ফুল হয়েছে হয়েছে, ওরা বলছে না এখনো হয় না, আর দুটো হাঁপাইতেছে আর বুঝতেছে যে দুজন মিলা করছে, আগে আমরা তিনজন মিলা করছি যাবো, এখন দুজন মিলে ওদের কষ্ট আরো বেশি হচ্ছে, আমি গুতাইতেও পারছি না, আমি বুঝতেছি যে কখন শেষ হবে কখন শেষ হবে, মানে আমার মনে হয়েছে কি যে দুই তিন ঘন্টা লাগছে, আসলে দুই তিন ঘন্টা লাগে নাই, আসলে অতক্ষণ লাগে নাই, তারা মোটামুটি এগুলো সেট করে পুরো ইয়ে করছে, এবং আমি ওদের বলছিলাম যে ইয়ে আমি আবার একটা ইয়ে নিয়ে গেছিলাম একটা এপিটাফ টাইপের নিয়ে গেছিলাম রেস্ট ইন পিস বেস বাবা, ওটা বলছিলাম যেটা লাগে একটা ছবি তুলতে পারে ওটা তুলে নাই, বাট আমার এটা পরে মন খারাপ হয়েছিল যেটা কেন করে নাই, ওরা বলছিল যেটা পাইলামই নাকি আমরা এটা করবো কেন, এনিওয়েজ কবরের ছবি আছে ওটা দেখাতে পারবো,
টিন কাঠের মধ্যে রোদে লেখা রেস্ট ইন পিস বেস বাবা, আবার ইয়েও দেয় যে বর্ন ছবি তুললাম তো ফিচার দশ বছর ছোট হইলো ফ্যামিলি ছবিটা পাইল, তারপরে
একদম
এই তোমার
আচ্ছা আমি মিসিং আর ওরা বললো যে আমার মায়ের কবর দিদি অনেকক্ষণ পরে ওদের সাথে কথা হলো কিছুক্ষণ, আচ্ছা ঠিক আছে সবকিছু হয়ে গেছে ফাইন ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করতেছে ওরা বারবার জিজ্ঞেস করছে আমি ঠিক আছে নাকি ঠিক আছে নাকি, আমি বলছি আমি ফাইন কোনো অসুবিধা নেই, আমি কিছুক্ষণ শুয়ে আছি মানে শুয়ে থাকা ছাড়া কিছু করার নাই, মাঝে মাঝে ওই যে ট্যাগিং করতেছি ভয়েস ট্যাগিং, ভয়েস ট্যাগিং হচ্ছে যে আমরা যখন কোনো আওয়াজ পাই বা যখন কোনো অস্বস্তি লাগতে থাকে কিছু হতে থাকে আমরা তখন নিজেরাই বলতে থাকি যে এখন আমি একটা আওয়াজ পেয়েছি এরকম, সো এই আওয়াজগুলোর উপর আমার কথাগুলোর উপর বেস করে তখন আমরা আশেপাশের সাউন্ডগুলোর আমরা ফ্রিকোয়েন্সি বাড়াই, পরে যখন আমরা টেপগুলো নিয়ে শুনতে থাকি স্টুডিওতে আমরা বাড়াই শুনি যে আসলে কোনো আওয়াজ ছিল নাকি ওটা মনের ভুল ছিল এগুলো ভেরিফাই করার জন্য, সো আমি মাঝে মাঝে নিজে নিজে কথা বলছি এই চলছে, যেহেতু একটা সময় আমার একটা উইয়ার্ড ফিলিং হচ্ছে, ফিলিংটা আমি কি বলি ইটস লাইক অনেক শান্তি, মানে শান্তি অ্যাকচুয়ালি কোন আওয়াজ নাই কিচ্ছু নাই আমি কিছু শুনতে পারতেছি না, একটা জাস্ট মানে লাইটটা হচ্ছে গিয়ে ইনফ্রারেড লাইট, সো লাল একটা হালকা আলো হালকা একটা লাল আলো এছাড়া কিচ্ছু নাই, ইনফ্রারেড কিন্তু লাল আসে টোটাল অ্যাকচুয়াল আলোটা আসে না, টেপের মধ্যে ব্রাইট থাকে বাট লাইটটা হচ্ছে হালকা মানে ডিম লাইটের মতন না, অনেক ছোট 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 কিছু লাল ফুলকির মতন এছাড়া কোনো আলো নাই, রাইট ওরকম ওই যে আমার দেখালে এই মতো ইনফ্রারেড লাইট একটা রুমেও আছে, এখানে কেন ইনফ্রারেড লাইট আছে আমি জানি না, তোমার এখানে কি পার্লার মার্লার করছো, আচ্ছা যাক ইয়ে সিরিয়াস কথা যে ফাইলিং করতেছি, তো তখন একটা সময় ছিল আমার ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা আমি সাকিবদের অনেকবার বলছি যে আমার আসলেও মনে হচ্ছিল যে আমার লাইফে কোনো প্রবলেম নেই কিছু নাই সব কিছু সব প্রবলেম থেকে,
আমরা ওই যে মানে যখন যে ওয়্যারলেস কথা বলা থামাই দিচ্ছিলাম ওটা পরে না,
না না এগুলো আগে থামানো তো ওটা তো ওটা তো পরের কাহিনী ছিল, তখন বসে আছি খুব ভালো, তা মাঝে মাঝে ইয়ে করছে, তা একটা সময় আমি আর ওরা হয়েছে ওরা বেশি প্যানিক করতেছিল, ওরা একটু পরপর আমার নক করতেছে পাঁচ মিনিট পরপরই, শোন ভাই কি অবস্থা ঠিক আছেন তো, হ্যাঁ বলেন এই বলেন, তা আমি বলতেছি হ্যাঁ ভাই আমি ঠিক আছি, একটা সময় আমার তখন না মানে কেমনই লাগতেছে যে আমি তখন বললাম যে আচ্ছা সাকিব জিব্রান একটা কাজ করো আমার এক ঘন্টা সময় দাও, এক ঘন্টা আমি পুরা চুপ থাকবো আমি কারোর সাথে কোনো কথা বলবো না, তোমরা আমার সাথে কোনো কথা বলবো না, আমি একবারে ভিতরে ঢুকতে চাই আমি একবারে বুঝতে চাই ব্যাপারটা কি, মানে কোন রকম ইন্টারফিয়ার হইলেই আমি ইয়ে করতে পারতেছি না, আমি যেটা আমি ডিপ মেডিটেশনে চলে যাব আমি একটা মেন্টাল স্টেটে যাবো এরকম একটা জায়গায় আমি কিছু ফিল করা থাকলে যদি ফিল করতে পারি আশেপাশে আসলে কিছু হচ্ছে নাকি, আদৌ কেউ বলতেছে নাকি যে নিচে এসে সব কেন নিচে এসে শুতে বলতেছে কোনো মেসেজ আছে নাকি, আমি অনেক কিছু চিন্তা করতেছি আগে দেখো, তখন ওরা বলে যাচ্ছে ঠিক আছে আমরা এগ্রি করলাম বা ঠিক এক ঘন্টার এক সেকেন্ড আমরা দেরি করবো আমার যে ফাইন ঠিক আছে, এক ঘন্টা পরে তারা যদি ওয়্যারলেস আমার যদি কোন রকম কিছু না বলি ওরা বলবে যে এক ঘন্টা হয়েছে সঙ্গে কথা বলেন, আমি যদি কথা না বলি সাথে সাথে ওরা কবর খোলা শুরু করবে, এটা হচ্ছে ওদের প্ল্যান আমার বলি
কি
সো এনিওয়েজ এরকম একটা সিচুয়েশন, শুয়ে আছি, এভরিথিং ওয়াজ ফাইন। আমি কোনো কিছুই মানে খারাপ বা ইভিল বা ভয় এই টাইপের আমার এক ফোঁটা ভয়ও ছিল না, কিছু ছিল না। আমি খুব নর্মাল আমি শুয়ে আছি, অ্যাজ ইফ খুব শান্তির একটা জায়গায়, মানে আমার কোনো প্রবলেম নেই। সো এক ঘন্টা কখন হয়ে গেছে আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে এক ঘন্টা হয় নাই। হঠাৎ করে ওরা বলে শুভ্রের সঙ্গে আসেন, আমি বললাম যে হ্যাঁ না আমি ফাইন, আমার কোনো সমস্যা নেই, আমি ওকে। ওরা বললো যে আচ্ছা ঠিক আছে ফাইন। আমি বললাম যে তাহলে আমরা চুপচাপই থাকি, যেহেতু কিছুই হচ্ছে না, কিন্তু দেখি আর কি হয়। মজার ব্যাপার হলো তারও বেশ কিছুক্ষণ পরে আমার হঠাৎ করে মনে হলো যে আমি দিস ওয়াজ ভেরি উইয়ার্ড। হঠাৎ করে আমার মনে হলো যে আমি একটা ফিস ফিস টাইপের একটা কথা শুনতেছি, মানে কেউ ফিস ফিসও না, মানে ঠিক ফিস ফিস বলবো না, জিনিসটা হচ্ছে অনেক দূর থেকে কথা বলছে। হ্যাঁ ফিস ফিস না, অনেক দূর থেকে কথা বলছে। আমি হঠাৎ করে কি ব্যাপার কথা বলতেছে কে, মানে অ্যাজ ইফ তিন চারজন একটা কোলাহল ঠেকবে কিন্তু অনেক দূর থেকে, আমি একটা ঠিক বুঝাতে পারবো না আওয়াজটা কেমন। আমি সাথে সাথে ভয়েস টেক করা শুরু করছি যে আমি একটা আওয়াজ পেয়েছি, তিন চারজন মনে হয় কথা বলছে, বাট কি কথা বলতেছে আমি বুঝতে পারছি না, বাট আমরা পরে অডিও ফাইল আমরা আবার চেক করে দেখবো যে কিছু আসা নাকি। বললেই সাথে সাথে আমি ওয়ারলেস করছি সাকিবদের, সাকিব তোমরা কি বলে কথা বলতেছো? তখন বলে যে না শোন ভাই, আমরা কোনো আলাপি করছি না, আমরা চুপ করে, ইনফ্যাক্ট সাকিব তখন টায়ার্ড, চুপ করে বসে আছে, জীবন চুপ করে, জীবন সুরাট করে পড়ছে, মানে ও জীবন খুব টেনশনে ছিল আমার নিয়ে। অ্যাকচুয়ালি বলতেছে যে না আমরা কোনো রকম কথাই বলছি না। আমি বললাম যে আমি তো আওয়াজ শুনতেছি। তখন বলে যে বলেন কি আমরা কিছু শুনতেছি না। তখন বলে তোমরা চুপ করে থাকো, আমরা চুপ করে থাকি, দেখি কি হয়। চুপ করে আছি এবং আওয়াজ হইতেছেই, মানে আমি তখন বললাম যে কি ব্যাপার, আমার কি মানে আমার কি কোনো প্রবলেম হইতেছে, আমি কি উল্টাপাল্টা শুনতেছি কানে, মানে এরকম তো হওয়ার কথা না। এরকম হইতেছে, হইতে হইতে হঠাৎ করে মানে এরকম উইয়ার্ড একটা, মানে এটা ঠিক আমার অ্যাজ ইফ আমার মাথার তালু বলে না, এই জায়গাটা দেখি তালু বলে না, মানে মানে ঠিক কপালের একটু পরে ঠিক ওরকম জায়গার থেকে, মানে ওরকম জায়গার থেকে আমি এরকম একটা আওয়াজ পেয়েছি। আওয়াজ হচ্ছে এরকম এই ধরনের একটা আওয়াজ।
আচ্ছা
ওইটা শুই না আমার, মানে পুরা আমি তখন আমার তখন তার ছেড়ে গেছে, আমি সাপ করে মাথা ঘুরিতেছি কিন্তু আমি মাথা উঠাইতে পারতেছি না, ওই জায়গাটা দেখার কোনো উপায় নেই, আমি ডাইনে বাইরে ঘুরাইতে পারতেছি, আর এত মানে 45 ডিগ্রি পর্যন্ত যাওয়া যাবে, 90 ডিগ্রি যেতে পারবো। হ্যাঁ মানে মাথাটা তো এরকম শোয়া, মানে সে এরকম একটা জায়গায়, সো আমি এর বেশি যেতে পারতেছি না, পিছনে তো আমার কাঠ, আমি সো ঘুরতেই পারবো না। বাট আওয়াজটা ওয়াজ মানে এই একবার হলো, আমি বললাম যাচ্ছে ঠিক আছে আর নাই। কিছুক্ষণ পরে এইটা কতক্ষণ পরে আমার কোনো ইয়ে নেই, আমি তখন কোনোই কথা বলতেছি না সাকিবদের সাথে, কোনোই কথা বলতেছি না, বিকজ আমার কথা হচ্ছে যে এখন যদি আসলে মানে কিছু হয়ে থাকে এটারে আমার যেমনি ওয়েলকাম জানাতে হবে, মানে আমার আমার বুঝাইতে হবে যে তুমি আবার আওয়াজ করো, যত যা কিছু আওয়াজ করো বা কিছু করো আমার রেকর্ডিং আসতে হবে জিনিসটা। এবং আমার মাথার পিছনে যদি কিছু থাকে, আমার ক্যামেরাটা ছিল ঠিক পায়ের কাছে, ওই পায়ের ওই আমি টোয়ের ওইখানে ছিল, মানে পায়ের ঠিক পিছনে, সো ফুল আমার বডিটা দেখা যাচ্ছে, মানে আমার নাকটা, সো আমার পিছনে কিছু থাকলে ওটা দেখা যাবে। সো আমি চাচ্ছি যে এখন যাতে সাকিব ইন্টারফেয়ার না করে, করলেই সমস্যা। বাট আওয়াজটা ওয়াজ প্রিটি স্কেয়ার্ড, মানে হঠাৎ করে মানে মাথার পিছন মানে উপর থেকে অ্যাজ ইট কেউ বলছে আর কি আমাকে। কতক্ষণ গেছে আমি জানি না, ঠিক কতক্ষণ পরে আবার আমি সেম একটা আওয়াজ পেয়েছি, বাট দিস টাইম ইট ওয়াজ লঙ্গার, মানে অ্যাজ ইফ এইটা প্রথমটা ছিল হয়তো বা 2-3 সেকেন্ড, এইবার মনে হয় যে 5-6 সেকেন্ড আর একটু বেশি। যখন এটা হওয়া শুরু করছে তখন আমি বুঝতেছি যে কিছু একটা হয়েছে। আমি খালি তখন মনে মনে বলতেছি যে আমি যে আওয়াজটা শুনছি এটা যদি আসলেও কেউ আওয়াজটা করে থাকে, তাহলে তার যদি কিছু বলার থাকে তাহলে যদি আমার বলে, তাহলে যাতে এখানে বলে ফেলে আমি এখানে আসছি একটা পারপাস নিয়ে, মানে আমি আফটার লাইফ ওই স্পিরিট রিগুলো নিয়ে আমার অনেক কোয়েশ্চেন অনেক কনফিউশন আছে, রাইট? সো আমি ধরে নিয়েছি এটা যদি একটা খারাপ জিনও হয়, আই বিলিভ ইন জিন, সো এটা যদি জিনও হয় ওটারও যদি কিছু বলার থাকে বলুক, আমি শুনতে চাই, বাট আমি শুনতে চাই কি হইতেছে, আই হ্যাভ টু নো, বিকজ এখানে খামা খাইছে এত কষ্ট করে, এখানে এমনি দুইবার আ উসিনে আমি যাবো না। সো আমি আমি মনে মনে বলেছি যে যাতে এখন ওরা কেউ কিছু না বলে, ওরা কিছু না বলতে না বলতেই হঠাৎ করে সারি ক্যাচ শোন ভাই সব কিছু ঠিক আছে। আমি তখন আর ওদের বলি নাই যে আমি কি শুনছি, আমি বলছি হ্যাঁ এভরিথিং ইজ ফাইন, কোনো চিন্তা করো না, এভরিথিং ইজ ফাইন বলে রাখলে আমি বলছি যে তুমি যত কম পারো ইয়ে করো, আমি তোমাদের 10-15 মিনিট পর পর আমি তোমাদের জানাবো, বাট অত আওয়াজ করার দরকার নেই, আমি এতটুকু বলছি। আমি শুয়ে আছি এরকম একটা অবস্থা, ঠিক এরকম সময় আমার আমার জাস্ট মনে হলো কি যে আমার এই হাঁটুর ঠিক অপোজিট জায়গাটাকে কি বলে পায়ের, জয়েন্টটা হাঁটুর ঠিক অপোজিট জায়গাটা।
আচ্ছা,
এনিওয়েজ মানে বুঝতে পারতেছি তো?
অবশ্যই হ্যাঁ, সেটা বুঝতে পারছি।
বাট এই জায়গা
ওই জয়েন্টটা আর কি,
জয়েন্ট পিছনে পিছনে
পিছনের দিকে
ঠিক আমার লেফট পায়ের
যেখানে কুতুকুতিটা
হাঁটুর পায়ের পায়ের হাঁটুর
নিচের পাটটা,
হ্যাঁ এটা উল্টো পিছনের দিকে। এনিওয়েজ ঠিক ওই জায়গায় আমার মনে হলো কি যে কেউ ফু দিতেছে আমাকে বাম পায়ের মানে, এবং খুব ঠান্ডা একটা ফু দিচ্ছে মানে ফু দিচ্ছে মানে এই টাইপের। দিস ওয়াজ মানে উইয়ার্ড। আমি খাট করে আমার পা নড়ে উঠছে যে কি হয়েছে, তারপরে আমি আবার রিল্যাক্স করছি। আচ্ছা আমি বোধ হয় চিন্তা করতেছি অ্যাকচুয়ালি এখানে কিছু না, এটা যে সাইকোলজিক্যাল একটা ব্যাপার এরকম হয়ে যেতে। তারপরে আমার মনে হলো যে ওই এই আওয়াজটা ঘুরে এসে পিছনে ডান এই এই ঘাড়ের ঠিক পিছন দিকে কেউ ওরকম একটা আওয়াজ করছে, বাট ওইখানে পিছনে কিন্তু কাঠ, ওখান থেকে আওয়াজ আসার কথা না। ঠিক এরকম অবস্থায় এই এইটাতে কিন্তু আমি টাইমের কোনো আমি অ্যাকচুয়ালি হিসাবটা জানি না অ্যাকচুয়ালি কতক্ষণ পর পর হচ্ছিল। তখন আমার মনে হয়েছে কি যে আমার পায়ের যেখানে ক্যামেরা আছে ওই ক্যামেরার সাইডে আমি লাইটটা হচ্ছে কি চার কোনা ছোট ছোট রেড লাইট 32 লাইটস। আমি না লাইটের দিকে তাকিয়ে মনে হচ্ছে কি লাইটটা অনেক বড়, এবং আমি তখন রিয়েলাইজ করলাম যে ওই লাল লাল ছোট ছোট লাইটগুলোর পাশে আরেকটা লাল লাইটের মতো কিছু আছে, কিন্তু এটা লাইট না, সামথিং এলস। আমি বলছি যে এটা কি, এটা তো আমি এই রুমতে আমি কিছু সেট করি নাই, কিন্তু এটা কিন্তু পায়ের কাছে, পায়ের ঠিক কত 2-3 ইঞ্চি পিছনে হবে। আমি তাকায় মানে আমি মাথা দিয়ে যতখানি দেখছি আমি অতখানি দেখছি যে এটা কি এটা কি, এরকম যখন হইতেছে তখন আমার কাছে খুব ইয়ে লাগছে। ঠিক এই সময় ইয়া ওই যে একটা আওয়াজ শুনতে ছিলাম ওটা অনেক বাড়ছে। আমি বললাম যে ভাই সামথিং ইজ গোয়িং ভেরি রং হিয়ার, মানে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তখন আমার একটু টেনশন লাগা শুরু করছে যে আমি তখন মোদি মানে জোরে জোরে আমি বলছি যে এখানে যদি আমি ছাড়া আরো কিছু যদি থেকে থাকে তাহলে ইটস বেটার আমার সাথে কমিউনিকেট করে। আমি বলছি যে এখানে যদি তোমরা কেউ থাকো এটা আমি আমি এই কথা বলছি যে বোসনের কাছে আমি দেখছি এগুলো করে, আমার কাছে খুব লেম মনে হয় জিনিসটা যে তোমরা কি আছো না কি কথা বলো, বাট আজকে আমার লেম হুইল লাগলো। আমি বলতেছি তোমরা যদি এখানে কিছু কেউ যদি থাকো বা তুমি যেই হোক কেউ যদি থাকো কিছু যদি বলার থাকে আমার এই মেসেজটা দিতে পারো, কেন মনে হচ্ছে এগুলো দেখতেছে, বাট আই হ্যাভ টু নো, আমার এই মেসেজগুলো দাও এরকম ইয়ে করো। সো এরকম একটা কথা আমি বলতেছি, এবং আমার মনে হচ্ছে কি যে আমি যে কথাগুলো বলতেছি আমার নিজের কানে যখন আমি কথাগুলো শুনতেছি আমার কাছে নর্মাল লাগছে না, মনে হচ্ছে যে সামন এলস ইজ টকিং, মানে আমি যে কথাগুলো বলতেছি জোরে জোরে এবং আমি যেই কথাটা শুনতেছি আমার ভয়েস আমার মতো লাগতেছে না, আমার কাছে খুব উইয়ার্ড লাগছে যে আমার গলা চেঞ্জ হয়ে গেছে এরকম লাগতেছে। তখন আমি এবার সাথে সাথে এই ভয়েস রেকর্ডেড ভয়েসগুলো আছে সাথে সাথে আমি এবার এই কথা বলছি যে এই মুহূর্তে আমি যে ভয়েস শুনতেছি কানে আমার কাছে পুরো উইয়ার্ড লাগতেছে, আমার কাছে আমার নর্মাল ভয়েস মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা আরেকজনের ভয়েস। সো আমরা যখন পরে টেস্ট করবো তখন আমি ওরাই বলতে সাকিব জিব্রাহিম তোমরা আবার খেয়াল রাখবা আমি টেস্ট করবো এগুলো, তখন তোমরা শুনে দেখবা যে অ্যাকচুয়ালি কি আমার ভয়েস নাকি অন্য কারো ভয়েস। এখন কিন্তু আমি সুমন কথা বলতেছি, অন্য কেউ কথা বলতেছে না, আমি এগুলো বলতেছি। বলতে বলতে এরকম যখন এসেছে তখন আমার মানে এটা কি বলবো যেসব পুরো অ্যাজ ইফ মাটির ভিতরে কেউ মানে অ্যাজ ইফ কেউ কবরের ভিতরে আরেকটা কবর খুঁড়তেছে, কবর খুঁড়তেছে মানে হাত দিয়ে কেউ মাটি সরাইতেছে। আমার তখন মনে হচ্ছে যে আমার ডান দিকে আমার ডান কোমরের একটু উপরে ডান দিকে ওরকম একটা যে কফিনের পিছনে মানে কফিনের ওই সাইড দেখতে পাচ্ছি না ওই সাইডে একটা কিছু নড়তেছে খাস 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 একটা কোনো উইয়ার্ড একটা নয়েস। আমি তখন বলতেছি যে আমি এখন নয়েস করতেছি আমি বুঝতেছি না কি হইতেছে, এবং আমি যে কথা বলছি একটা সময় সে বুঝলাম যে একটা ভয়েসও আমার না এটা অন্য করে একটা ভয়েস। আমি তখন সাথে সাথে সাকিবদের বলছি হাই টাইম আমি জানিতে হবে, আমি যে দেখো এখানে আমি অনেক আওয়াজ পেয়েছি অনেক কিছু হইতেছে বাট আমি যে ভয়েস শুনতেছি না আমার ভয়েস মনে হচ্ছে না, তোমরা কি শুনতেছো এটা কি আমার ভয়েস? আমি যখন এগুলো বলতেছি তখন সাকিব বলতেছে যে শুনবে আপনার কথা আমরা বুঝতে পারছি না ঠিক করে বলেন। আমি বললাম যে আমার ভয়েস শুনতেছো? বলে হ্যাঁ আপনার ভয়েস শুনছি। কেন কি হয়েছে? বলে না কিছু হয় নাই, তাহলে যেটা করবা এই নেক্সট 30 মিনিটস কোনো কথা বলবো না, 30 মিনিটস কোনো কথা বলবো না, এরপরে তোমরা আমার সাথে কথা বলবা। তার একটু প্যানিক করছে কিছু কিছু না কিছু হয় নাই, আমি কিছু জিনিসপত্র শুনতেছি কিছু জিনিসপত্র দেখতেছি আমি বুঝতেছি না ইফ ইটস ট্রু অর নট, বাট এটা আমরা পরে বুঝবো। 30 মিনিটস আমার সাথে সব কমিউনিকেশন বন্ধ করে দাও, আমি এখন আমার ওয়ারলেস বন্ধ করবো। তখন তারা ছিলাম শুরু করছে ওয়ারলেস কোনো অবস্থাতে বন্ধ করতে পারবেন না, আমার সাথে আমি ওয়ারলেস বন্ধ করে দিচ্ছি যে এরকম একটা অবস্থা লাস্ট মন্ত্রে বললাম ঠিক আছে কিন্তু আমরা প্রমিস করতে হবে 30 মিনিটস তোমরা কোনো ডিস্টার্ব করবো না, আমরা পরে অবস্থায় হ্যাঁ করবো না। এরকম একটা অবস্থায় আমি ওয়্যারলেস বন্ধ করে নিই, ওয়্যারলেস আমি রাখছি। রাখার পরে আমি শুয়ে আছি, শুয়ে থাকার পরে একটু পরে একটা সময় আমার মনে হচ্ছে কি যে কফিনের ভিতরে মানে অ্যাজ ইফ কেউ আমাকে জাতা মারতেছে। জাতা মানে কি, মানে এয়ার প্রেশার অনেক বেড়ে গেছে আমার, মানে আমার ঘাটটার মানে পুরো শরীর সব জায়গায় মনে হচ্ছে যে খুব জোরে চাপ লাগতেছে। আমি বললাম যে এরকম কিছু হওয়ার কথা না, মানে এভরিথিং ইজ ফাইন, এরকম কেন হচ্ছে, আমি এরকম শব্দ কেন শুনতেছি, এখানে কেন এটা হচ্ছে। এবং ততক্ষণে আমি পায়ের কাছে থাকা আমার মনে হচ্ছে কি যে আমি অ্যাকচুয়ালি ওই 32টা ছোট ছোট লাইট, একটা ছোট মানে 2 স্কোয়ার ইঞ্চ একটা স্কোয়ার ইঞ্চের মধ্যে ছোট ছোট 32টা ছোট ছোট লাইট থাকার কথা। আমি ওখানে লাইট যে গুনতেছি আমার কাছে মনে হচ্ছে যে আমি তো গুনতে গুনতে একটা সময় আমি প্রায় কটা 50টা মতো গুনে ফেলছি, বাট এতগুলো লাইট ওই জায়গার মধ্যে থাকার কথাই না। আমি তখন দেখতেছি যে আচ্ছা আমি লাইট উল্টা পাল্টা দেখতেছি, লাইটের পাশে আরেকটা লাইট দেখতেছি যেটা এক্সিস্ট করে না, আমার ঘাড়ের পিছনে কেউ আওয়াজ করতেছে, আমার পায়ের নিচে ইয়ে লাগছে, মানে কেউ ইয়ে, মানে একটা সময় এসে আমার তখন পুরো হাসপাস লাগছে। এবং ওই একটা সময় এসে আমার মনে হচ্ছে যে না 30 মিনিটস গেছে নাকি যায় নাকি আমি জানি না, আই হ্যাভ টু কল দেম, আমার এখানটা বাইর হইতে হবে। অ্যান্ড রাসেল গেস হোয়াট, তখন কি হয়েছে, আমার বাইর হইতে হবে। আমি আমার বাম সাইডে আমার হাতের কাছে আমি ওয়াকি টকি রাখছি, অ্যান্ড আই কুডেন্ট ফাইন্ড মাই ওয়াকি টকি। ঘরের ভিতরে আমি ওয়াকি টকি খুঁজে পাইতেছি না, আমি কিন্তু বেন্ড করতে পারতেছি না, আমি জাস্ট হালকা পাতলা নড়তে পারতেছি। আমি হাত দিতে 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 আমি কোনো অবস্থাতে আমি ওয়াকি টকি খুঁজে পাইতেছি না। আমি যে বলবো যে যে সাকিব তোমার বাইর করো, আমি আমি বলতে পারতেছি না। আমি তখন বুঝলাম যে অ্যাকচুয়ালি আই এম স্টাক, আমি বলছি এটা হইতে পারে না, ওয়াকি টকি আমার পাশে ছিল এরকম। মানে আমার তখন হচ্ছে একটা একসাথে অনেক আওয়াজ ডান দিক দিয়ে আসছে, পিছনে কিছু আসে নাকি আমি জানি না, মাথার উপরে পায়ের সাইডে এসে ওয়াকি টকি নাই, পিছনে আমি লাইট দেখতেছি 2-3টা। আমি সবগুলো কথা বলতেছি, আমি এগুলো বলতেছি এবং আমি ওয়াকি টকি খুঁজে পেতেছি না, আমি বুঝতেছি না, মানে আমি ধাক্কা মারতেছি। আমি শেষে আমি একটা সময় বলছি যে সাকিব জিব্রান তোমরা ইয়ে করো, তোমরা শুনতেছো নাকি জানি না, বাট তোমরা শুনলে আমার এখান থেকে উঠাও, আমার উঠাও, আমি পারবো বলতেছি সাকিব জিব্রান আমার উঠাও। আমি এই কথা বলতেছি এবং এই কথা যখন আমি বলতেছি তখন আমার গলা মনে শুনে মনে হয়েছে কি যে একটা মেয়ে কথা বলতেছে আমার কাছে, এইটা মানে আমার নিজের গলার ভয়েস। এবং আমি তখন বলছি যে আমার গলা মেয়ের মতন হচ্ছে কেন, সাকিব জিব্রান তুমি কি আমার কথা শুনতেছো, তাড়াতাড়ি আসবো। এরকম একটা সময় কথা বলার সময় এবং একটা সময় আমি রিয়েলাইজ করলাম যে আমি কথা বলতে পারতেছি না, আমার মুখ দিয়ে তখন কোনো এই বোবা ধরে না বলে না, কিন্তু এটা স্বপ্ন না, এটা কিছু না। আমি বুঝতেছি যে ইটস রিয়েল এবং সামথিং ইজ ভেরি রং ইনসাইড দিস কফিন, এই মাটির নিচে কিছু একটা হইতেছে। এবং আমি তখন ওদের ডাকছি, এবং এরকম সিচুয়েশনে এরকম সিচুয়েশন যখন গেছে তখন আমার একটা সময় আইসা আমার মনে হয়েছে যে আমার থ্রো আপ, আমার বমি হবে, মানে এরকম একটা ফিলিং হয়েছে। আমি বুঝতে পারতেছি না, এইখানে আইসা আমার ঘটনা শেষ। আমার যতটুকু আমার যা মনে আছে সেটা হচ্ছে সাকিব জিব্রান আমার সাথে বসে আছে, আমার অবস্থা খুব খারাপ, আমি এতটুকু আমার মনে আছে।
তারপরে কি হয়েছিল
এটা, এটা নেক্সট নেক্সট ভূতের নাকি এখনই বলবো?
না,
বেসিক্যালি হোয়াট হ্যাপেন্ড ওয়াজ, আমরা তো উপরে বসে আছি, তো সুমন ভাই 30 মিনিটস বসছে, যে প্রথমে বসে ওয়াকিং অফ করে দিবে, আমরা তো অনেক চিল্লাচিল্লি করে বসছি কোনো মতে অফ করা যাবে না, তো হিজ লাইক আচ্ছা ঠিক আছে অফ করবো। তারপর যেটা হলো আমরা 30 মিনিটস ওয়েট করছি, 30 মিনিটস ওয়েট করার পরে দেখি যে,
এবং এটা সবচেয়ে ইন্টারেস্টিং, 30 মিনিটস তারা কিন্তু ওয়েট করছে, ওয়েট করার পরে আমরা কিন্তু ওয়াকি টকি করছে।
আচ্ছা, সো 30 মিনিটস পরে আমরা ওয়াকি টকি করতেছি, আমরা দেখি যে ওয়াকি টকি উঠে কেউ কিছু বলতেছে না। তখন উই প্যানিক, তখন আমরা ওই পাইপ দিয়ে জোরে জোরে সুমন ভাই সুমন ভাই বলা শুরু করছি, পাইপের কাছে মুখ নিয়ে সুমন ভাই সুমন ভাই। ওইখানেও দেখি কোনো রিসপন্স নেই, ওখানে কোনো রেসপন্স নাই, বুঝছো, পাইপ দিয়ে বলতেছি, কান দিয়ে শোনার চেষ্টা করতেছি, নো রেসপন্স। তখন আমরা অল হেল ব্রোক লুজ, বেসিক্যালি ওয়াগড়ি সব ফালায় শাবল কোদাল নিয়ে কোপা সামছু, কোপায় কোপায় তারপরে তো তাড়াতাড়ি করে মাটি টাটি সব সরাইলাম, সরাইটারে বাসটা তুলে দেখি সুমন ভাই মোটামুটি কেমন যে একটা এক্সপ্রেশন এখানে শুয়ে আছে, কেমন যে একটা এক্সপ্রেশন।
এই টাইমটা কিন্তু আমার মনে নাই, সাকিবটা কখন আমাকে উঠাইছে মনে নাই, বাট আমি যেটা শুনছি যে আমার চেহারা যেটা দেখছে, দিস ইজ নট, মানে এইটা নাকি মানে ওদের ভাষায় এটা অনেক মানে এটা দেখতে তোমার গায়ে কাটা দিবে কিন্তু ভয়ের না, মানে খুব উইয়ার্ড, অ্যাজ ইফ আমি একটা পাগল, অ্যাজ ইফ মানে আমার চোখে নাকি কোনো লাইফ নাই। এটা হচ্ছে ওদের ভাষা, আমি কিন্তু আমার এতটুকু মনে নেই। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা বলি, পরে বাইরে এসেছে যে আমি ওই যেখানে ওয়াকিটুকি ছিল, ওয়াকিটুকি ওখানেই ছিল, বাট ওয়াকিটুকির পাশে, ওখানে কিন্তু ওয়াকিটুকিটা পাওয়া গেছে, ওয়াকিটুকি ওয়াজ ফাইন, বাট পাশে খামচির দাগ, খামচি মানে কি ভয়ঙ্কর খামচি, এবং আমার তোমার এই নোক আমি খামচেছি খালি ওয়াকিটুকি ধরার জন্য, কফিনে খামচির দাগ হয়ে গেছে, আমার নোক এক সাইডে পুরা মানে এক সাইড আমার নোক পুরা মানে এরকম হয়ে গেছিল, মানে অ্যাজ ইফ কেউ কাইটে দিয়েছে আমার নোক,
ভেরি আগলি,
দ্যাট লুকড ভেরি আগলি, চোখা চক্ষু হয়ে গেছে এক সাইড আরেক সাইড পুরো গোটা, মানে দ্যাট ওয়াজ হরিবল। মানে পরে যখন আমি যখন সেন্স আসছি, আমি যখন পরে নর্মাল হয়েছে, আমাকে কিন্তু উঠানোর পরে
নর্মাল হওয়ার পিছনে জীবনের একটা বড় ইয়ে আছে, মানে জীবন তো অ্যাজমা পেশেন্ট, ও ইমিডিয়েটলি বুঝছে যে সুমন ভাই এখানে অক্সিজেন ডেপ্রিভেশন হইতেছে, ফর
হোয়াট এভার হইতেছে,
সে ইমিডিয়েটলি ওই ছোট্ট একটা আমাদের ইয়ে ছিল যে অ্যাম্বুলেন্স থাকে না এতদূর, ওইটা ওই কফের ভিত্তি ছিল, বাট হি ডিডন্ট ইউজ ইট, ও সাথে সাথে ওটা নিয়ে সুমন ভাই মুখের মতো ওটা দিয়ে অক্সিজেন দিয়েছে, চোখ খোলা মানে আমরা বুঝতেছিলাম না যে ঘটনাটা কি, তারপরে এই জিনিসগুলো দেওয়া হলো এগুলো এগুলো, তারপরে আমরা পানিও দিছি মুখের মধ্যে, পানি টানি দিয়ে
মুখে লালা ছিল,
আর ওয়াকি টকি যেটা হয়েছিল, ওয়াকি টকি ওয়াজ অফ, আমরা তিনজন গর্তের মধ্যে ঢুকে আসি, সুমন ভাই শুয়ে আছে, আমরা দুজন দাঁড়ায় আছি, জীবন অক্সিজেন দিচ্ছে, পানি ছুটতেছি, সুমন ভাই করছে, সবাই মানে
মানে আমার রেসপন্স করতে অনেকক্ষণ সময় লাগছে, আমি যখন সবকিছু আমার কাছে নর্মাল মনে হয়েছে তখন আমি এটা নিয়ে ঠান্ডা মাথা চিন্তা করা শুরু করছি যে কি, এবং আমি তখন তাদের সবকিছু বলছি আমার যা যা মনে ছিল যে এই আওয়াজ, আমি বলেছি সবকিছু আছে, সবকিছু রেকর্ড করা আছে, আমি পায়ের কাছে দেখছি চোখের মতন একটা কিছু, আমার ঘাড়ের পিছনে কেউ আওয়াজ করছে, দ্যাট ওয়াজ হরিবল, এবং দূর থেকে মনে হচ্ছে আওয়াজ আসছে, মানে আমি অনেক কিছু ফিল করছি, মানে যা যা মনে আসছে আমি সবকিছু বলছি, এবং আমরা খুব ভালো করে খুঁজছি আশেপাশে যে কিছু আসে নাকি ওই গর্তের মধ্যে, এবং কেউ গর্ত খুঁড়তেছে এরকম
ছিল না তখন,
না আমরা তখন কিছু পাইনি, কিছুই পাইনি,
বা সুমন ভাই আজকে শেষ করতে হবে বোধহয়।
সো আলটিমেটলি আমি শ্রোতা যারা শুনছে তাদের একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে
মানে আপনি আপনি খালি আমাকে এটা বলেন যে আপনার যে আপনি যখন দেখলেন যে মানে সেন্সটা আসলো তখন কেমন ফিল করতেছিলেন ওই সময়টা?
আমি তখন অ্যাকচুয়ালি কিছু বুঝি নাই, আমি কিছুক্ষণ পরে পরে বুঝছি, আজকে অনুষ্ঠান শেষ করতে পারবো, এতটুকুই বলি আমাদের অক্সিজেন যাতে আসা যাওয়া করে এই জন্য আমরা সেকেন্ড একটা পাইপ লাগাইছিলাম, দ্যাট পাইপ অ্যাকচুয়ালি ব্রোক, দ্যাট পাইপ ব্রোক ডাউন, ওটার ভিতরে মাটি ঢুকে গেছিল,
আচ্ছা,
তো অক্সিজেনের ওই বাইপাসটা হয় নাই। তো আমাদের এক্সপ্লেনেশন হচ্ছে, আমরা পরে এটা নিয়ে অনেক মানে যারা এগুলো বুঝে গুগল করছি লিখিতে গেছি, ব্রেইনে যদি অক্সিজেন কমে যায় তাহলে মানুষজন হ্যালুসিনেট করে অনেক কিছু দেখে, বাট আমি এতটুকু বলি যে আমাদের মধ্যে ওখানে যা যা দেখছি যা যা শুনছি এর মধ্যে আমরা সবকিছু এভরিথিং আমরা এক্সপ্লেন করতে পারছি, যেটা কোন অবস্থাতে আমরা এক্সপ্লেন করতে পারিনি, এবং এটা এক্সপ্লেন করা আমরা এখনো পারতেছি না এক্সপ্লেন করতে, এটাই মানুষজন ওয়েট করুক, এই একটা জিনিসের জন্যই মানুষজনের ওয়েট করতে হবে। আমার এটার পরে আমি স্বপ্ন দেখছি, বেশ কিছু স্বপ্নটুকু দেখছি, বাট এগুলো সবই সাইকোলজিক্যাল, সবকিছুরই আমার ব্যাখ্যা আছে নর্মাল, আমি
গেস করে কেউ কিছু মানে
ডেফিনেটলি মানে আমার ওইখানে যে জিনিসগুলো হয়েছে যেগুলো আমি বলছি যে আমি হয়েছে ওগুলার সবকিছু হ্যালুসিনেশন, একটা ঘটনা হ্যালুসিনেশন না, একটা ঘটনা আসলে হয়েছে,
উল্লেখ করেছেন এর মধ্যে
আমি
বলে ফেলেছেন ওটা
এক্স্যাক্টলি, সো এটা এখন আমরা ভাঙার চেষ্টা করছি, আমরা এখনো ভাঙতে পারিনি এখনো পর্যন্ত, ইটস এ ফেইলড ইনভেস্টিগেশন। এটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমরা বুঝবো যে এটা কোনো ব্যাপার না।
ওকে, তাহলে আমরা এটা কবে শুনছি?
এটা এই ভর্তি স্টেজ শুরু হয়ে যাচ্ছে জানুয়ারিতে হোপফুলি, সো দেখা যাক কি হয়।
ওকে, তাহলে আজকে শেষ করে দেই, থ্যাংক ইউ।
স্যার তোমাদের কোনো টাইম লিমিট আছে নাকি?
না, আজকে আসলে আরেকটা ঝামেলা আছে, সেই ঝামেলা আমি বলছি পরে। ওকে, তো আমরা চলে যাই আবারও নেক্সট ভূত এফএম পর্যন্ত, আপনাদের অপেক্ষা করতে হবে। যদি এর মধ্যে কোনো আপডেট থাকে তাহলে ডেফিনেটলি আপনাদেরকে জানাবো। আর সেই পর্যন্ত সবাই, আমি আরেকবার বলে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটি, যেহেতু আপনাদের ইমেলগুলো অনেক বেশি জরুরি, সেজন্য আপনি যেটা করতে হবে ভূত এফএম অ্যাট radiofurti.fm এখানে আপনাকে ইমেল করতে হবে। আর সেই সাথে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা। সময় শেষ করলাম তাহলে।
ওকে, আবার ইনশাল্লাহ
গুড নাইট এন্ড হ্যাপি বিজয় দিবস।
ও হ্যাঁ, বিজয় দিবস হ্যাপি, আই থিংক সো।
টাটা।